পয়লা ফেব্রুয়ারি 2017, বাদ এশা, আন্দরকিলা শাহী জামে মসজিদ চকবাজার, চট্টগ্রাম।
বসে যান ভাই আপনারা, ভিতরে দেওয়া না বাইরে দেওয়া, ভিতরে দেওয়া না। আওয়াজ কি গেলে শোনা যায়? গত বছর এখানে বয়ান করছিলাম, মাইকের আওয়াজ নিয়ে কষ্ট হয়েছিল, এখনো সে একই রকম মনে হয়। আওয়াজ তো ক্লিয়ার না, কোথায় অপারেটরকে আরো ক্লিয়ার করেন। চেয়ার এর থেকে আর মজবুত পাওয়া যায় না। হ্যাঁ, ওইখানে মাগরিবের আসরের উপরে বয়ান করছে, চেয়ারকে এরকম দিছে, খেলাম দিতে নিলে পিছনে দাঁড়ানোতে কি চেয়ার করতে হবে, এই কারণে তাই আশ্চর্যের বিষয়। এগুলো খেয়াল করা উচিত না, যেখানে জিম্মাদার যারা দায়িত্বশীল ব্যক্তি এই সকল কাজে আগে খেয়াল করা উচিত। ধরে যদি পিছন থেকে চাপ দিলাম তো পড়তে হবে পিছনে গিয়ে। দিনের কাজ করতে গেলে অনেক জ্ঞান লাগে, অনেক ভুল লাগে, চতুর্মুখেই জ্ঞান লাগে। এত ঠান্ডা হলে দিনের কাজ করে কে? মুসলমানরা তো বাদশাহী করছেন, দেশ পরিচালনা করছেন, হুকুমত পরিচালনা করছেন, এইরকম
وقال عليه الصلاة والسلام
دب إليكم دارهم قبلكم الحسد والبغضاء هي الحالقة. لا أقول تهلك الشعر ولكن تهلك الدين. وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم.
میں جہاں ایکانے ہمیں خطبہ پڑھتے چلام کسی بھائی کے لیے دیکھتے چلام کتا بولتے اپنارا ہوتو انیک بھائی مسئلہ جانیں نہ کرنے بھول ہوچے قرآن شریف دوئی بھابے پڑھا ہے آمار تلاوت آمی کرلام آمی ثواب چاہیے یہ تلاوت آرے جنے سنا واجب نہ ہر دکانر مدے چلڑا سبائی پڑے کیے کاٹا سن دے এখানে কারো তেলাওয়াত কারো জন্য শোনা ওয়াজিব না। আপনি ফজর নামাজ পড়লেন, একটু পরে কোরআন শরীফ নিয়ে বসলেন, আপনার তেলাওয়াত আপনি করতেছেন, এই তেলাওয়াতটা পাশে আরেকজনের শোনা ওয়াজিব না। কি কথা বুঝলেন? আর একটা তেলাওয়াত হলো মজলিসে মাহফিলে যেটা হয়, এটা নিজের তেলাওয়াত না, লোকদেরকে শোনানোর জন্য আমি পড়বো আপনারা শুনবেন, আপনি পড়বেন আমরা সবাই শুনবো। এই যে পড়াবে না, এই পড়ার জন্য সেই কোরআনের বিধান হলো ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় তোমাদের সামনে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। কুরিয়াল কোরআন মানে কুরিয়াল কোরআন বাইনা দিকুম লিল ইসমা, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তখন গভীর মনোযোগে শুনো ও অংশিত এবং চুপ থাকো। দুইটা নির্দেশ আল্লাহ পাওয়া যায়, শুনতে হবে শোনা বাজে, চুপ থাকতে হবে চুপ থাকা বাজে। এই আয়াতে পাকের কারণেই হানাফি মজহাবের উলামাদের এই সিদ্ধান্ত যে যখন ইমাম যে নামাজের মধ্যে সূরা কেরাত যাই পড়েন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, অন্য সূরাই পড়েন, ইমাম পড়তেছেন নিজের পড়ার জন্য না, মুসল্লিদেরকেও শোনানোর জন্য। এই আয়াতে পাকের কারণে হানাফি মাযহাবের উলামা ইকরাম বলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় বড় সাহাবী যারা ছিলেন তারা বলেন যে এই আয়াতে পাকের কারণেই ইমাম যখন পড়বে নামাজের মধ্যে তখন সব মুক্তাদের চুপ থাকা উচিত, শোনা উচিত চুপ থাকা উচিত। কি কথা বুঝেন নাই? আর যদি যখন শোনা যাচ্ছে না তখন অন্তত পক্ষে চুপ থাকার উচিত। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে মান কান লাহু ইমামুন, যার ইমাম আছে, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের কিরাতই তার নিজের কিরাত। তো ওখানে নির্দেশ হলো শোনো, আর এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ইমাম যখন পড়েন তো ইমামের কেরাতই তোমারও কেরাত, তাহলে তোমার আর পড়তে হবে না, তুমি শুধু রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় থাকো। কি কথা বুঝেন নাই? কিছু ভাইয়েরা একটা বিষয় নিয়ে সূরা ফাতিহা নিয়ে বড় পরেশান হতে থাকেন, এ সকল ভাইয়েরা আমাদের সামনে কোনো সময় বসেন, আপনার কি দলিল শোনান, আমাদের কি দলিল শোনাই? কোন এটা তো মন গড়া বিষয় না। লোকেরা মনে করে হানাফি মাযহাব কারো ব্যক্তিগত মতামত, এত বড় জুলুম মুসলমান কেন করে? কাল কিয়ামতের দিনে এটার উত্তর কি দেবে মুসলমান? আরে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উম্মতের শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, তারা নিজের ব্যক্তিগত মত বলেন নাই, কোরআন সুন্নাহকে সামনে রাখছেন, ওটার লোকে ব্যাখ্যা দিচ্ছেন। ওই ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যাটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন ভাই আপনারা? ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যার যে বিভিন্নতা হয়, এটার একটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিই এবং কারো কাছে উত্তর থাকলে আমাকে বুঝাইয়া বলবেন কি উত্তর। সেটা গায়ের জোরে কথা বলা, না বুঝা দৌড়ানো, এই দুই বিমারী মুসলমানদের ধ্বংস করতেছে। গায়ের জোরে বলা, দলের জোরে বলা আর গলার জোরে বলা, এ হলো এক জোর। আরেকটা হলো যে না বুঝা ছুটতে থাকে মুসলমান, ارے بھائی قرآن شریف اللہ پاک بولتے فصلوا علی الذکر ان کنتم لا تعلمون، الذکر العلم، تمام مفسرین تفسیر بشارت جن بولتے যে তোমরা যারা দিন সম্পর্কে ব্যাপক জানো না বুঝো না এখানে আছে জানো না জানো না মানে 210টা 220টা মুসলিম কথা সব মুসলমান জানে, তাহলে এখানে তোমরা যারা জানো না মানে কি? যে তোমরা যারা কোরআন সুন্নাহ সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখো না, যারা ব্যাপক জ্ঞান রাখে সে ওলামায়ে দিন থেকে জিজ্ঞাসা করো, আল্লাহর নির্দেশ মানা কি ফরজ না? আমরা নিজেরা গবেষণা করে দিন কেন শিখি প্রিয় বন্ধুরা? হে মুসলমান ভাইয়েরা, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার জন্য আমাদের এখনই হুঁশে আসা উচিত। আমি ছোটবেলা থেকে শুনতে থাকছি যে ওখানে বক্তৃতা, ওখানে বয়ান, ওখানে ওয়াজ, ওখানে ডক্টর সাহেব, ওখানে আল্লামা সাহেবের এক একজনের বক্তৃতার এক এক ধরন, তাবলিগওয়ালা তাবলিগের কথাই বলে ছয় স্কুলের মধ্যে, এর বাইরে আর কিছু তো বলে না। যারা রাজনীতি করে রাজনীতির রঙেই ইসলামকে পেশ করে, যারা জেহাদ আর জেহাদ করে চিন্তা করেন, আলোচনা করেন, কথা বলেন, ফিকির করেন, তাদের বক্তব্য চিন্তা ভাবনা দিনরাত খালি জেহাদি বিষয়ের উপরে। কিন্তু নবী কি খালি তাবলিগের কথাই বলছেন? নবী কি খালি জেহাদের কথা বলছেন? কি কথা বুঝেন না? নবী কোন একটা নিয়ে ছিলেন না, নবী তো পূর্ণাঙ্গি ইসলাম পেশ করছেন উম্মতের সামনে। এজন্য কোন আলেম যদি তাবলিগের ভিতরে প্রবেশ করেন, তিনি 30 পারা কোরআনের ব্যাখ্যা করার সুযোগ আর পাবেন না, কারণ তিনি 30 পারা কোরআন কোন তাবলিগের মিম্বরে মেহরাবে বলতে পারবেন না। এই জন্য সাধারণ মুসলমান ভাইরা ওখানে শরীর হয়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক, মজদুর, তাহলে এই মানুষগুলোকে তারা চান দিনের কথা বলবেন এবং শিখে মুখস্থ করা দিবেন যাতে আরেক ভাইকে বলতে পারে। এখন 30 পারা কোরআনের ব্যাখ্যা যদি আলেম ওখানে দেন, এদের কি মনে থাকবে? হারায় যাবে না সব পুরা সাগর। এজন্য মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ সীমিত কয়েক কথা শিক্ষা দিতেন, 6টা কথাই ইয়াদ করো, 6টা কথাই ধরো, 6টার উপর আমল করো, বাকি উলি ওলামায় দিন থেকে শিখো যখন যেটা মতলা মাসায়েল দরকার। উনি এমন সুন্দর একটা প্রসেস বাতলাইছেন যেটা দারুণ উপকারী ছিল, কিন্তু পরবর্তী যুগে অতি বুঝার কিছু লোক কোনো ক্রমে এটা তারা মানতে চায় না, তারা ভুল করতে থাকে। তিনি তো বলছেন যে 6টা উসুল নিয়ে চলো, তুমি উপকৃত হবে, 6টা কথা যাকে বলবা তারাও উপকৃত হবে। কি কথা বুঝুন নাই? আমি এখানে ওই বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি না, আমার যে কথা হলো যে আলেমের দিন যখন কথা বলবেন, আলেম তো নায়েবে রসুল, আলেমের দিন কথা বলবেন কি সেটা? কিসের নায়েবে রসুল? তিনি নবীর প্রতিনিধি, নবীর কাজ কি কি ছিল সেটা আগে জানতে হবে। পানি দেওয়া নবীর কাজ কি ছিল সেটা আগে জানতে হবে। নম্বরে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার নিকট যে পূর্ণ কোরআন পূর্ণ দিন নাজিল করলাম আমি, এই যা নাজিল করা হলো এই পুরোটা আপনি পৌঁছে দেন বিশ্ববাসীর কাছে। আমার কথা আপনারা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো নবীর জিম্মাদারি কি খালি 6টা কথা বলা না সমগ্র কোরআন আর মুকাম্মল দিন পেশ করা উম্মতের সামনে? শুনতেছেন আপনারা? এক নম্বর, দুই নবীর কি দায়িত্ব? আমি কোরআন থেকেই বলি, আল্লাহ পাক বলেন যে কয়েক জায়গাতে আল্লাহ পাক এই বিষয়টা কয়েক ভাবে বর্ণনা করছেন। এক জায়গাতে আল্লাহ পাক বলছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসাবে, আরেক জায়গায় আল্লাহ পাক ডাইরেক্টলি যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। আশ্চর্যের বিষয়, মুসলমানরা ওলামায়ে দিন কিনা খেল তামাশা শুরু করছে। কিছু লোকে, একটু আগে আসতেছিলাম ওখান থেকে, একজন কানে কানে বলে আপনি তাবলিগ সম্পর্কে বলেন, এখান থেকে নামাজ পড়ে এখন বাইরে এদিকে আসতেছি, একজন বলে যে আপনি ইসলামের হুকুমত সম্পর্কে বলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মনে হয় আমরা অর্ডারই বয়ান করতে এখানে আসছি। কি আশ্চর্য মুসলমানদের! একজন একজন রুগী ডাক্তারের কাছে গিয়া বলে আপনি স্যার অন্য সব বন্ধ করেন, খালি আমার স্যার ওষুধ দেন। আরে ভাই এটা কি ডাক্তার বেচারা মেডিসিন বিশেষজ্ঞ, তারা আপনি পরামর্শ দিলেন আপনি খালি আমার স্যার ওষুধ দেন। আর একজন এলে এসে বললো স্যার ইদানিং খুব সিরিয়াস রকমের জ্বর আর জ্বর, আপনি খালি জ্বরের ওষুধ দেন, বাকিগুলো টোটাল বন্ধ রাখেন এই সময়। এটা ডাক্তারের উপর জুলুম না? আলেমে দিন কি কথা বলবে সেটা তোমার কাছে জিজ্ঞাসা করবে? হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আসফ আলী খানুল রহমতুল্লাহ আলাইহি, যার 22 বেশি কিতাবাদি আছে এই দুনিয়াতে, 22 বেশি। প্রথম লোকেরা জানতো না, তো তারা বলতেন যে একজনে লিখছেন মাওলানা আশরাফ আলী থানভীর কিতাবের সংখ্যা 400-450, আরেকজনে লিখছেন যে 600 একটু বেশি হবে, আরেকজনে বলছেন 700 একটু বেশি হবে। কিন্তু আল্লামা তাকি উসমানী সাহেব হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর ভাইর বেটা, আপন ভাতিজা মাওলানা সাব্বির আলী থানভী যখন করাচিতে ছিলেন, তো ওনার নিকট হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর পাণ্ডুলিপিগুলো সব সংরক্ষিত ছিল। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, এই পাণ্ডুলিপিগুলো ছাপা না হলে তার মানুষ জানে না যে লোকটার কিতাব কয়টা কি। তো এই পাণ্ডুলিপিগুলো ওখানে যে সংরক্ষিত ছিল যে খানদানের নিকট, হযরত মাওলানা তাকি উসমানী সাহেবরা এগুলো খোঁজখবর নিচ্ছেন, খোঁজখবর নিয়ে ওদের থেকে এগুলো উদ্ধার করার চেষ্টা করছেন। আমি এক সূত্রে জানলাম তারা সেগুলো তাদের থেকে নানান চেষ্টা করে অনেক ত্যাগ স্বীকার করে ওগুলোকে উদ্ধার করছেন। করার পরে তারা করে দেখেন যে 22 বেশি কিতাব আছে তাকিউল উম্মত থানভী, এবং মানুষ কিতাব লেখে একটা সাবজেক্টের উপরে, এক একটা বই 220টা, 250টা, 320টা, 520টা লেখে না। মাওলানা আশরাফ আলী থানভীর রহমুল্লাহর কিতাবগুলো কয়টা এবং এগুলোর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এর মধ্যে কি সাবজেক্টের উপরে আলোচনা, এইটুকুর উপরে কিতাব লিখে এত বড় মোটা, সেটা ঢাকাতে মুফতি উবাইদুল্লাহ সাহেবের কাছে আছে, আমার কাছে নাই, আমি নিজে দেখছি, সেটা আপনার কাছেও আছে, কয় বিশ্ব হবে 600 পৃষ্ঠারও বেশি, খালি কিতাবগুলোর নাম দেওয়া আছে আর কি সাবজেক্টের মধ্যে আলোচিত হলো, এইটা হলো 600 পৃষ্ঠার মতো। কি কথা বুঝতেছেন ভাইয়েরা, এই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী যখন ভারতের যে কোনো জায়গায় বয়ান করতেন, ঢাকাতেও বয়ান করছেন, তো উনি যখন বয়ান করতেন মনে হয় ঝড় তুফান বুঝতেছে, ঝড় তুফান হচ্ছে, মুসলধারে বৃষ্টি হচ্ছে, এইরকম বয়ান করতেন। এক উচ্চশিক্ষিত লোক যে তখনকার যুগে এই কলেজ ভার্সিটিগুলোতে ফার্সির ভাষাও পড়ানো হইত, কারণ অফিসের ভাষা ছিল ফার্সি। দেখ ফার্সি জানলেওয়ালা এক উকিল সাহেব হযরত থানভীর বয়ানের পরে কাছে গেলেন এবং গিয়া বললেন, আশ্চর্য আপনার বয়ান, এ কি বয়ান, বৃষ্টি না আগুন? তিনি বললেন, তু মুকাম্মাল আসকামালে কিস্তি, তু মুজাম্মাল আজামালে কিস্তি, এত গুণ, এত গুণাবলী, এত প্রতিভা, এত জ্ঞানের আধার আপনি হলেন কিভাবে, কিসের দ্বারা? তো তিনি বললেন যে এটা আমার গায়ের জোরার গবেষণার জোর না মিয়া, মান মুকাম্মাল আজামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজামালে হাজিয়াম, আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর দুয়ার বরকতে আল্লাহ পাক নিজে দৌলত আমাকে দান করেন। এক মাওলানা সাহেব বলছিলেন, আপনি যখন বয়ান করেন তো মনে হয় যে সে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত কিতাবাতি আপনি কবে পড়লেন? আমরা তো একসাথে দেওবন্দে পড়ছিলাম, পরে কি কি কিতাব আপনি পড়াশোনা করছিলেন আরো ব্যক্তিগত ভাবে? বললেন, মাওলানা কিতাব ওই একসঙ্গে পড়ছিলাম যা ওই পর্যন্ত, কিন্তু শোনো আমি তোমাদের সঙ্গে কিতাব পড়ার চেয়ে কুতুব বেশি বেশি, তোমরা খালি কিতাব পর্যন্ত, আর আমি কিতাবের বদলে কুতুবের পিছনেও দৌড়েছি, কুতুব মানি আল্লাহ বালা, এটা বুঝেছেন তিনি। বলে বিশ্বের সেরা তিন কুতুব, তিন বড় আলিমে দিন ওলি আল্লাহর সঙ্গে আশরাফ আলী দৌড়েছে, একজন হচ্ছেন এই ভারত মহাদেশের বিখ্যাত শীর্ষ আলিমদের একজন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলী, আরেকজন এই সারা বিশ্বের শ্রেষ্ঠ ফকির তদানীন্তন দুনিয়ার হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, আরেকজন এই বড় বড় সব বুজুর্গ হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, এবং এই ভারতের বিখ্যাত বিশ্বকাবন আলেমুদ্দিন মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, মাওলানা ইয়াকুব নানুতুবি, এই সারা বিশ্বের শ্রেষ্ঠ চন্দ্র সূর্য ধারা তখন ছিলেন, এরা সব হাজি ইমদাদুল্লাহ মুহাজিরের মুখের হাতে বায়াত ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরের মুক্তি রহমতুল্লাহ আলী তিনি একজন ছিলেন। এই বড় বড় মানুষ তো এত বড় মানুষ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই যার সামনে মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় মুজাদ্দিদে কামিল থরথর কাঁপতেন, সেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এত বড় আলেমে দ্বীন যে চার মজহাবের পরে পঞ্চম একটা মজহাব যদি তিনি চালু করতে চাইতেন বিশ্বে সেটাও চালু হওয়া সম্ভব হইত। এত বড় আলেমে দিন ছিলেন তিনি। আসিফ আলী ফারুক রহমতুল্লাহ আলাই এক জায়গায় বয়ান করতে বসতেন, বয়ান করতে এসেছেন যাবেন, এসেছে বয়ান করতে উঠবেন, কামরাতে বসা বিশাল সম্মেলন, আলে মুলামা ভরপুর, জেনারেল শিক্ষিত লোকেরাও খুব আসতেন হযরত থানবীর বয়ানে, সাধারণ মুসলমানরা তো ছিলেন। হযরত থানবী বলেন, আমি মনে মনে ভাবলাম কি আজকে কি বিষয়ের উপর কথা বলবো, পরে বলেন যে আমি পরে মনে মনে ভাবলাম আরে কি বিষয় তালাশ করার দরকার কি, আগে যে সকল বিষয়ের উপরে কথা বলছিলাম ওর মধ্যে কোন একটার উপর আজকে বলবো, আমি তালাশ করার দরকার নেই, আগের গুলোই একটা রিপিট করবো। হযরত সাহাবী বলেন যে আমি স্টেজে গেলাম, খুতবা পড়লাম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু, এই খুতবাই হযরত সাহাবী পড়তেন। খুতবার পরে তিনি পাক্কা হাফেজে কোরআন, বড় মাপের কারি, হাফেজে কোরআন কারি, শত শত হাদিস তার মুখস্থ। তিনি বলেন যে আশ্চর্য, কোন একটা আয়াত আমার মনে আসে না, কোন একটা হাদিস আমার মনে পড়ে না, মনে হয় যে আমার ভিতরে কেউ তালা মেরে বদ্ধ করে রাখছে, একদম কিছুই খেয়াল আসে না। আমি বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে আমার পাকড়াও হয়ে গেছে, যে আমার আজকে বয়ান হবে না, একদম চুপ করে বসে আছেন, কোন কথাই মনে পড়ে না যেটা বলবেন। পরে তিনি বললেন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা শেষ, খুতবা পড়লেন, বয়ান শেষ করে, কথা শেষ করে সোজা কামরায় আসলেন, সেজদা করলেন। মানুষ তো পেরেছেন, হ্যাঁ তার বয়ান শুনতে আসছি, তিনি চলে গেলেন, উঠে এখন কি হবে, পুরো মজমা বসে আছে। ওগুলো থেকে উম্মত মরণা ফানুরি কামরায় গেলেন, গিয়া সারো কাতার কামলেন, আল্লাহ পাকের নিকট, হে আল্লাহ আসলাম আলীর কি অপরাধের কারণে আজকে বিপদ নাজিল হয়ে গেছে, তা আপনি আমাকে মেহরবানি করে আল্লাহ আমার ভুল ধরাইয়া দেন, আমি তওবা করি আপনার কাছে মাপ চাই। তো হযরত থানবীর অন্তরে আল্লাহ পাক ঢাললেন যে আশরাফ আলী সারা জীবন বয়ান করছো আর সবসময় তুমি দোয়া করতে যে আল্লাহ আমি কিছু জানি না আমার দেন, তো তুমি জানো না আমার কাছে চাইতে আমি দিতাম, আর আজকে তো তুমি আগেই একটা ঠিক করে নিছো, নিজেরটা বলবা তো বলো, আজকে তুমি তো নিজেই পারো, নিজেরটা বলবা তো বলো কি পর্যন্ত পারো আমি দেখি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খুব কান্দেন এবং সিদ্ধান্ত নিলেন, জীবনে কোনোদিন আগে থেকে আমি সিদ্ধান্ত নেব না, আমি আল্লাহর উপর ভরসা করে যাব, আল্লাহ পাক যা বলার তৌফিক দেন তাই বলবো। হযরত থানবী রহমতুল্লাহ বলতেন, এরপর থেকে আমি কোনোদিন অগ্রিম সিদ্ধান্ত নিতাম না এই বিষয়ের উপর বলবো, জানি না এইভাবে বসতাম, আল্লাহ যেটা অন্তরে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহরবানি হইতো, যে আয়াত তখন অন্তরে উপস্থিত করে দেওয়া হইতো, যে হাদিসগুলো উপস্থিত করে দেওয়া হইতো, সেটাই শুধু করতাম, এরপর আল্লাহ পাক যা দোয়া করতেন তা শুনাইতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এখন আপনারা বলেন যে কেউ এটা বলেন কেউ ওটা বলেন, তো আমি তো অর্ডারের উপরে বয়ান করার মতো অভ্যাস আমার নাই। আমার মুর্শিদ রহমতুল্লাহ আমাকে বলছিলেন যে তুমি বছর যখন বয়ানে আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে যেটা তাকাজা হয় সেটাই বয়ান করো, কারো কোনো পরামর্শের উপর বয়ান করবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কি আর বলবো, মুসলমানরা এত সমস্যা জর্জরিত, একটা মাত্র কারণ আল্লাহর কসম, একটাই শুধু কারণ, নবীর পরে উম্মতের জিম্মাদারি সিরফ একটা, সেটা হলো যে মুহাক্কিক আল্লাহকে ভয় করনে ওয়ালা, আমলওয়ালা মুহাক্কিক বড় মাপের ওলামায়ে দ্বীনরা যেই পথে চালান উম্মতের সেই পথে চলতে হবে, সেই পথে চললেই সেটা সিরাতুল মুস্তাকিম সোজা জান্নাত, আর ওই পথ থেকে সরলেই সে এক্সিডেন্ট করবে কোনোই সন্দেহ নেই, সে যত বিশাল বড় বিশ্বকাপের দলওয়ালা হোক পার্টিওয়ালা হোক কোনো কাজের মধ্যেই খায়ের বরকত নসরত থাকবে না যখন উম্মত ওলামায়ে দ্বীন থেকে দূরে সরবে। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যদি এতে আনন্দ লাগে যে তোমাদের নামাজ পড়লেই কবুল হয়ে যাক, তাহলে ফালিয়া উম্মাকুম ওয়া মাউকুম, তোমাদের নামাজের ইমাম যেন হন আলেমরা, বাইনহুম আব্দুল্লাকুম বাইনাকুম বাইনা রাব্বিকুম, যে আলেম যিনি হন ওলামায়ে কেরাম যোগ্য প্রতিনিধি তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় বললেন সেটা এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারিনি, ওই পণ্ডিত ওই গবেষক ওই চিন্তাবিদ ওই অধিক জানতা ওই পুরানা পুরানো অভিজ্ঞ দিনের খেদমতওয়ালা তাকে আমার মানতে হবে, এটা কোনো কথা হলো? নবী বলেন যে নবীকে মানতে হবে, নবীর পরে উলামার দিনকে মানতে হবে, আল্লাহ বলেন, রসূলও বলেন, কিন্তু উম্মত সেটার ব্যাপারে না, আমরা যারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিই সেটা ফাইনাল, কোন সিদ্ধান্ত সহি না, যতক্ষণ পর্যন্ত হকানি উলামায়ে কেরাম সেই বিষয়টাকে সমর্থন না করে, কোশ্চেন চালো সেই বিষয়ে আল্লাহ পাকের নিকট তো গ্রহণযোগ্য না, আপনার আমার নিকট গ্রহণযোগ্য হলে কি হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা,
তোমাকে বললাম আগে অবশ্যই
লোকেরা মনে করে যে এই বিচারেরা কোন খোঁজখবর রাখে না, বেউস্কে দেবে মানুষ সব, আর আমাদের উলামাদের মধ্যে কোরআন সুন্নার উপর ব্যাপক জানলেওয়ালা আলেম সারা বিশ্বে মজুদ আছেন, সারা দুনিয়াতে মজুদ আছেন এবং কেয়ামত পর্যন্ত থাকবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা ইউকবাজুল ইলম বিখাবজুল উলামা, আরেকটা হচ্ছে যে ইন্ন হাযাল ইলম দ্বীন, হ্যাঁ, এই যে আল্লাহর দ্বীন হচ্ছে কোরআন সুন্নাহর ইলম, এর ব্যাখ্যা এটাই হচ্ছে দ্বীন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক দ্বীন উঠে আনবেন এইভাবে উলামায় দ্বীনকে উঠে আনবেন, উলামায় দ্বীন যখন থাকবেন না, যারা সহি দ্বীন পেশ করতে জানেন, তখন দ্বীন শেষ হয়ে যাবে। আমরা কি সেটা চাই? আমরা কেউ এটা চাই না, দিন থাকুক, তো দিন থাকতে হলে ওলামায় দিন থাকতে হবে, ওলামায় দিন থাকতে হলে ওলামায় দিনকে মানতে হবে, ওলামায় দিনকে না মানলে দিন তো থাকবে না। আফসোস আজকে উম্মতেই মহাসত্য এবং বুনিয়াদী বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আসে, আলেমদের কোনো ক্ষতি হচ্ছে না, যারা বিচ্ছিন্ন থাকে তারাই ক্ষতিগ্রস্ত হয়। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, ইমাম শাহুল্লাহ মহাদিস দেহলভী রহমুল্লাহ সাহেব দাদা, বিরাট বড় আলেম, যার ফতোয়ার উপরে সমগ্র ইংরেজদের ভিত কেঁপে গেছে ভারতে, সেই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার সঙ্গে উঠা বসা করতো এক হিন্দু পণ্ডিত, হিন্দু এক বড় খানদানের হিন্দুদের বড় বংশের এক পণ্ডিত উঠা বসা করতো, প্রতিদিন বুখারী শরীফের সবক পড়াইতেন, এই হিন্দু লোকটা ওই বুখারী শরীফের সবক বসত, অনুমতি নিয়ে নিতে, কিন্তু ওই মাদ্রাসার হজরত সাহাবুল্লাহ যে এই প্রতিষ্ঠানের সামনে যে হাউস বাণীর হাউস ওইখানে ওই লোক গোসল করতো, পারে বসে বসে গোসল করে সকালবেলা সূর্যের দিকে ফিরে প্রণাম করতো সূর্যকে, কেউ কিছু বলে না। এখন সাহাবুল্লাহ জেহরুইর মতো মানুষ যদি কিছু না বলেন, আর তো ওখানে ভয়ে কেউ কিছু বলেই না। হজরত সাহাবুল্লাহ জেহরুইর আমলের ইন্তেকাল হয়ে গেল, ওনার ইন্তেকাল হলে এখন ওনার স্থলাভিষিক্ত হলেন শাহ ইসহাক রহমতুল্লাহ আলী, শাহ আব্দুল দেহলভীর নাতি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, মেয়ের ঘরের নাতি শাহ ইসহাক রহমতুল্লাহ আলী, তিনি বিরাট বড় আলেম, আলেম আমরা কি দেখছি না, খালি কয়েকটা ইংরেজি বই বাংলা বই আর কিছু ইসলামিক বই বুঝতে করে অনুবাদ করে আমরা মনে করি যে বিরাট বড় আল্লামা, বড় ওই ডক্টর ইসলাম হয়ে গেছে। আফসোস, আল্লাহর কসম যে অহংকার আত্মম্ভরিতা ভিতর থেকে তাড়িত করে নাই, কোন আলেমী দিনের সামনে মাথা নত করা শিখে নাই, কোশ্চিন চালো সে দিন সম্পর্কে জানে না, সে মুখস্থ পণ্ডিত, সে এলম কাকে বলে সে জানে না। আমি আপনাদেরকে ভুরি ভুরি প্রমাণ দিতে পারি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে কত জাতুন মিনাল্লাহ নূর কিতাবুম মুবিন, এই আসমান থেকে যে কোরআন আসলো পুরাটা নূর আর নূর, যে জ্ঞান অর্জন করলো নূর অর্জন করে নাই, কোশ্চিন গেল সে এলম দিনের জ্ঞান দিনের এলেম অর্জন করে নাই, আর দিনের এলেম যে অর্জন করে নাই, সারা বিশ্বের সবগুলো ইসলামী কিতাব মুখস্থ করলো, সে পণ্ডিত শিক্ষিত, কিন্তু সে আলেম না। আলেম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিনা মুবারকের নূর যার অন্তরাত্মা জীবনকে পূর্ণ আলোকিত করে তাকে আলেম দিন বলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এখন ওনার বুখারী শরীফের সবকে হিন্দু এই পণ্ডিত বস, একদিন তিনি আর ধৈর্য রাখতে পারেন নাই, আর ওই শাহ আব্দুল আজিজ দেহলভী নানা শাহ ইসহাক রহমতুল্লাহ, তো ওই সূত্রে নানার সঙ্গে ফেরেন শিখ হওয়ার কারণে ওই হিন্দু লোকটা বয়স্ক, তাকেও শাহ ইসহাক রহমতুল্লাহ বলতেন নানা। একদিন বললেন যে নানা লাভটা কি? লাভটা হলো কি, সেই ওনার সঙ্গে থাকলেন, বুখারী শরীফ শুনলেন, শুনতে শুনতে বুড়া হলেন, এখন আবার আমার এখানেও শুরু করছেন বুখারী সভাকে বসা, লাভ হলো কি সেটা শুনি? মানে تو اسلام تو قبول کرلینا. اوفو تمہیں تو آج کے ہمارے فابے بلسے آج کے ہمارے کے بیٹے بلسے آپ کے بلسے سیٹے کی جاوی تمہار نانا نکوٹ تکے سن سلام جیتے اسلامی شریع و تربید ہاں جی کونو مانور جی کونو جائے گا تے امن پولیسی دیتے تھاکے جی اسلام گھوشنا کرلے سمجھتا کی کتا ہو جن میں اسلام پرکاش کے گھوشنا کرلے سمجھتا کن بیتی کو تمہا بسے اسلام کے مانے انتر تک ریشتہ کرے مانے دنیا کے کاؤ کے ساکھی بنا نہیں کن تو گوپوں نے اسلام رو پر عمل کرے جیتے تھے مور لسے سوزا جاننا تھی کی کتا ہو جن میں ایک لوگ ایک جگہ آسے کنو یہودی کسٹانے جیسے بودھر جیسے کنو ہندور جیسے چیکن اسلام بولی تو کن تارو پورے دھامل آز بے جھوڑ آز بے ای کارو نے شیم انہوں کو سے بولنم نا ہمیں مسلم آنا اول المسلمی ہمیں ایک جم مسلمان پرتم شرد مسلمان انتر تکی بشکاس کر لو قرآن مانے اللہ ایک اللہ کے مانے ایمان آنا جنو زیادہ درکہ شعب مانے اور بخاری شعب سنتے سنتے شعب تسلیم شعب تائی مانے کین تو ایک ارکتا بشورہ دے اسلام ار ارکتا جدان ہلو جیتا کہ عربی تے بولے شریعت پری بسائے بولے مطالبہ جوکو جوکن کیوں دابی اتھاپن کرے جگہ سے کرے اپنی مسلم ای بار کی ایک ارکتا بھی بولے نامی مسلمان نا تلد چھوست سب گلو کی کتا بودن نئے جکن مسلم کی نئے بیشتر جانتے چاہا ہوئے جکن ابوشتنی نیزے کے مسلم بولا پوری جو دیتے ہوئے جکن کالیمار ایمان گوشنہ دیتی ہوئے اسلامر گوشنہ دیتی ہوئے تو ایتو دن کیو کسی بولن ہے اوئی لوگ چپ چپ چلن یہ تو ای بار تو سائچا کم اللہ بولے وہ سے لابتا کی بولے مانی بولے اسلام تو اپنی گرہن کرن نئے اسلامر گوشنہ تو دن نئے لابتی آس کے تو آپ کیسے ایکن شریعت موسلا مطابق آمور تو اسلامر گوشنہ دیتی ہوئے چلو اشہدو اللہ الہ الا اللہ و اشہدو ان محمد عبدو و رسول ہم اسلامر اپنی گوشنہ دلام ہمار اوپر آس کی اسلامر گوشنہ دو خورج نارے ایمان اللہ نکر گوھن جو گوھ بنا مطالبہ جہاں پسٹ اتھابیت ہوئے سے دابی اتھابیت ہوئے سے تکن ہمارے پر گھوٹنا دیلی ہوئے فرض ہوئے گے سے تمہاں نانا اٹھے کہ ہمیں بیکھا سنسلام ایکن تمہاں کے وصیت ایکن تمہاں کے وصیت جہاں ہمیں جگہ میں بات کری ہمیں جو وہ علاقائی کے رپو کا سکرتے جائے سارے تو اورا ہم کے شیش کرے دیبے ہر ایک تا ہوت چھے ہمیں مول لے تو اورا ہم کی نیا سوشانے کول دے کلتو اما روسیوں ہمیں مسلم ہمیں اسلام روپر باستے جائے اسلام روپر مرتے چائے انہ صلاتی و نسکی و محیائی و مماتی للہ رب العالمین امار نماز امار روزہ امار امار قربانی امار حوج امار زکات امار جیبون امار مرون سب اللہ رب سن ایک اللہ جنو سنگی تلیل جاری تو کر 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 دنونا اتو امار لیت تو ہوئے تمہار روپر دائیت تو تمہیں امار کے مسلمان در قبرستانے دفن کرنے جانا جا پورے کی کتا بوشتے سن پیو بندورا اللہ پاک آمدر کے صحیح سمجھ دین صحیح بوشت دین افسوس ہے بیشتر کونو کرمی جے جادی دینیا سور سے وہی بکتی تا جے کروینا وہی عالمیر کونو پتائی سنتے رہا دینا جے تبلیغ نیا ایک دن جوانا جے ای بکتی تا کروینا وہی عالم دینیر کتا سنتے رہا دینا کی کتا بوشن نائی ایک ایک جن ایک ایک دھارا ایک جن سلوک تتا ہو گوالا ادھاتی کتار پتے چول سے ای واد جے کروینا دستوں کے سے بول بینا چلے کامل عالم علماء جارا بشن تھاک بین جو تادر نہیں کرتے کہ ہمرا دینیر بے پکیان سکھو کی بات کی کتا بوشن نائی کارن دین تو کھالی ای کوائکتا کتا نا ای سوائے اصولر مدد سیما بچھو نا دین تو کبول راجدیر مدد سیما بچھو نا دین تو کبول جہادر مدد سیما بچھو نا دین تو کبول لیکھارے کے مدد سیما بچھو نا دین اوکیو مدد پوتشتر مدد سیما بچھو نا اب تیزے ایک تسارا کسی بوزے نہیں نا ان الدین عند اللہ اسلام اللہ نکوٹ اللہ قسم دین تو ایک مکر اسلام اور اسلام کمپلیٹ کوڈ آف لائف اسلام تو جیوانے پوتی بھی بچھوئے کے لیے انترون کرے پوری چالی تو کرے جو شیئی بھی شوئے کامان جانتے آبے نا کی کتا بوچھتے سن پیے بندورا دامی بولنام جے عالم دین جیمہ داری کی ایک تو ہو لو قرآن شریف اللہ تعالیٰ بولن یا ایو رسول ہے رسول بلک ما انزل الیک من ربک اپنا ربر پکھو تک جا جا اپنا نکو پیل تو ہو لو سب تا پوچھا رو اپنا جائی چھو سب تا ہی پوچھا بین اپنی ایمان کو تھا نماز کو تھا روزار کو تھا ہر زکات کو تھا چرکر کو تھا اپنے سنسدنے کو تھا چرکر مٹھنے کو تھا ماں باپر حکر کو تھا شیئر پیتر خوندنے حکر کو تھا سامیر حکر کو تھا اسپیر حکر کو تھا پری بیلی جیونے کو تھا سماجی جیونے کو تھا راستیو جیونے کو تھا انتر جاتی جیونے کو تھا এবং মানুষের সঙ্গে মহব্বত সম্পর্কের বিধানাবলী, শত্রুতা হিংসা বিদ্বেষ সম্পর্কীয় বিধানাবলী, হাজার লাখ কোটি কোটি যত মাত্রা মশায় এবং মানুষের লেনদেন সব কিছু সবিস্তার আপনি তুলে ধরবেন। জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে সব আপনি সবিস্তার বলবেন। যে সবটাই তো বলা, এই নায়েবের উত্তর হিসাবে আলিমের দিনের দায়িত্ব হবে। কি কথা বুঝেন না? আচ্ছা, আরেকটা আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, যে আয়াত একটু আগে পড়লাম, আল্লাহ পাক বলেন যে আল্লাহ তাআলা অনেক বড় মেহরবানি করছেন, অনুগ্রহ করছেন মুমিনদের উপরে, যখন আল্লাহ তাআলা এক মহান রসুল পাঠাচ্ছেন তাদেরই মধ্য হতে, মিন আনফুসিহিম তাদেরই মধ্য হতে। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে সেই নবীর কাজ হলো দুই তাফসীর আয়াতে পাক, ইয়াতলু মানে দুই তাফসীর, আয়াত বলতে কি এটা বুঝতে হবে আগে, আয়াত মানে কোরআনের আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত সমূহ তিনি তেলাওয়াত করেন, তালা ইয়াতলু এটা বর্ণনা করা, তো একটার পর একটা বর্ণনা করা তুলে ধরা। আয়াতের অর্থ যদি হয় কোরআন শরীফ আয়াত, তাহলে এর অর্থ মুফাসসিরিন লিখছেন, বিভিন্ন মুফাসসিরিন এটা লিখছেন, এর অর্থ হচ্ছে যে জিবরিল আমিন যেমনটা তেলাওয়াত করেন হুবহু তেমনটা তেলাওয়াত শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব। কি কথা বুঝেন না? এখন যত আলেম ওলামা মসজিদে আমরা নিজেরা মসজিদের সভাপতি সেক্রেটারি যারা থাকেন, অধিকাংশই তারা আলেম হন না, একজনের সুরেলা কণ্ঠে শুনেছেন মধুর মতো লাগছে, তিনি আমাদের ইমাম সাহেব, অনেকে এমনটাও করেন। এতে হয় কি, সুযোগ্য ইমাম পাওয়া মুশকিল হয়ে যায়। ইমাম এমন হওয়া চাই আল্লাহর ভয়ে যার আপনার থরথর কাঁপতে থাকে, যিনি শরীয়তের মাত্রা মাসায় জানেন, তার তেলাওয়াত একদম বিশুদ্ধ এবং পরীক্ষিত, এবং যার অন্তর আত্মা নূরওয়ালা, আখলাকিয়ত জীবন নূরওয়ালা, যার পিছনে নামাজে দাঁড়ালে মানুষ, ওই যে বললাম যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমার নামাজ কবুল হইতে হলে তুমি আলেমে দিনকে ইমাম বানাও, নামাজ কবুল হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তুমি কোন পরেজগান আলেমে দিনের পিছনে নামাজ আদায় করো, তাহলে যেন একজন নবীর পিছনে তুমি নামাজ আদায় করলে। এতে অনুমান করা যায় একজন আলেমে দিন যিনি ইমাম হবেন তিনি কেমন হওয়া চাই। আমি আপনাদেরকে বলি দুইটা তিনটা ঘটনা। হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির পিছনে আমরা লালবাগ মাদ্রাসা শাহী মসজিদের নামাজ পড়তাম, মাঝে মধ্যে হঠাৎ হুজুর পড়াইতেন, আল্লাহ সেদিনের নামাজ কেমন লাগতো, কি মধুময় নামাজ। হ্যাঁ, নম্বর দুই, ময়মনসিং শহরে বৃহত্তর ময়মনসিংয়ের এক বড় বুজুর্গ ছিলেন ওলি আল্লাহ, যার সম্পর্কে মাওলানা আতার সাহেব রহমতুল্লাহ বলতেন ওনার ছেলে আনোয়ার সাহেবকে, আনোয়ার তুই এই বুজুর্গের সোহবতে কেন যাচ্ছিস না? যখন এই বুজুর্গের সিনার দিকে আমি তাকাই, আমার মনে হয় কি এক বিশাল নূর টুকরো আমি দেখলাম। হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী ওনার পিছনে নামাজ পড়লে মনে হতো যেন উঠতেছি আমরা উর্ধ্ব জগতের দিকে, এমন নামাজ। সিলেট দরগা শাহজালাল বস্তিদের এক ইমাম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলী, ওনার পিছনে নামাজ পড়ছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলেন, একটু পরে গ্যাস চিৎকার, কান্নার কান্না, কান্নার কান্না। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলীর পিছনে নামাজ পড়ছিলাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মসজিদে ফজরের নামাজ, অনেকবার পড়ার তো উঠে গেছে, এই আল্লাহর নাম মায়াতাসালুন আনিন নাবাইল আযীম, এই যে কান্না শুরু, একদম পুরা কাঁদতে কাঁদতে পুরোটা সূরা শেষ করতেন, আহা কি নামাজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই নামাজ আজকে কোথায় গেল? যে নামাজে বান্দা হারায় যায় আল্লাহ পাকের নূরের দরিয়ার মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো এই আয়াতে পাক আল্লাহ পাক বলেন আমি মোমেনদের উপরে মস্ত বড় এহসান করলাম, এত বড় রসুল তাদেরকে দিয়েছি, রসুল মিনহুম রসুল আযীম মিনহুম, মস্ত বড় রসুল আমি তাদেরকে দান করছি। এই আজমত মানি, এই মহান মানিকে আমরা তো অনুবাদের মহান শিখি, যে মহান রসুল, মহান কি এটা, মহান মানে এই মহানের ভিতরে এক সাগর মজুদ আছে, যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বংশ হল কোরআন বংশ, সেই বংশে আমি রসুল পাঠাইছি, যে বংশের দিক থেকে তিনি সবচেয়ে মহান, আবার কোরআন বংশের মধ্যে সবচেয়ে বড় হলো হাসানি খানদান, হাসিনি খানদান কে আমি খানদানের মধ্যে আমি রসুলকে পড়াইছি। এক হলো এই নম্বর দুই, যে মানুষের জীবনে বাল্যকাল থেকে কোন না কোন দাগ থাকে, ভুল বিচ্যুতি থাকে, অন্তত বন্ধু বান্ধবের সামনে কোন ভুল হয়, না হলে কমপক্ষে বাবা মার সামনে কিছু সন্তানের ভুল ধরা পড়ে, দাদা দাদির সামনে ভুল ধরা পড়ে, এলাকার গণ্যমান্য লোকদের সঙ্গে সামনে কোনো ভুল ধরা পড়ে, সমগ্র আরব দুনিয়ার অমুসলিমরা কাফের মুশরিকরা এক বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন নামে উপাধি দিয়েছিল, আলামিন নামে ভূষিত করেছিল, তিনি আলামিন, তিনি বিশ্বস্ত নির্দাক চরিত্রের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমাদের এই রসুল তো এক সময় তোমাদের মধ্যে ছিলেন, তোমরা তো নিজেরা দেখছো, দিন রাত 24 ঘন্টা তোমাদের সামনে, আর তোমরা যে দেখতে দেখতে তাকে উপাধি দিয়েছে আলামিন। তো রসুল মিনহুম আযীম রসুল, এক মহান রসুল, জীবনের প্রতিটি সাবজেক্ট, প্রতিটি দিক, প্রতিটি বিন্দু তার মহিমায়, অসীম মহিমায় মহিমান্বিত এমন রসুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত লাভের পূর্বেই এই অবস্থা তার ছিল, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন গাছ দেখলে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছও দেখলে বলতো আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এক গাছ ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে সেজদা করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি সেই পাথরটাকে চিনি, যে পাথরটা আমাকে দেখলেই সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরটাকে এখনো আমি চিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো রাসূলুল্লাহ মানে মহান রাসূল, মহান মানে কিসের মহান, তিনি এই মহান কিভাবে হলেন, প্রতিটি বিন্দু প্রতিটি বিষয়ের দিক থেকে তিনি মহান। আমার প্রিয় বন্ধুরা, আমরা তো কথায় কথায় সুন্দর ভাবে উপস্থাপন করি আমাদের ইংরেজি বাংলা আরবি উর্দু বক্তৃতা যে রসুল আমাদের জীবনের মডেল, তার মানে তাকে আমরা ফলো করব। আমরা জীবনের কোন বিষয়টা ফলোয়ার, আমরা যদি এখানে লাইন দিয়ে দাঁড়ায় যাই, সব লাইন দিয়ে দাঁড়ায় যাই, এখন কাউকে জিজ্ঞাসা কর আপনি পারমিশন দিলেন আমাকে, আপনি জিজ্ঞেস করেন আপনি কোন কোন বিষয়ের ফলোয়ার, আমরা কি বলতে পারবো জীবনে কোনো একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 ভাগের ফলোয়ার আমরা বলতে পারবো? আমরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আজকে মুসলিম জাতি বিশ্বে দিকে দিকে লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত বিধর্মীদের দ্বারা, শুধু এই কারণে যে আল্লাহর দুয়ার থেকে আমরা দূরে সরে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ থেকে আমরা নিজেদেরকে দূরে সরায় গেছি। আমরা ইসলামকে ভালোবাসি এটা নিঃসন্দেহ, কোরআনকে ভালোবাসি এটা নিঃসন্দেহ, আল্লাহকে ভালোবাসি নিঃসন্দেহ, কিন্তু আমাদের ভালোবাসা কার্যকর ভালোবাসা না, পূর্ণাঙ্গ ভালোবাসা না, অত্যন্ত ক্ষত বিক্ষত ভালোবাসা, অপূর্ণ ভালোবাসা। এক লোক বিয়ে করছে অস্ট্রেলিয়া চাকরি জীবনে, ওখান থেকে ঢাকাতে ফেরার পরে ওই যে বিয়ে করে বাসর ঘরে রেখে আসছে, আজ পর্যন্ত তার কোনো খোঁজখবর নিতে পারেনি। আর সে এখান থেকে বলে যে কোনো স্বামী সর্বোচ্চ যতটা স্ত্রীকে ভালোবাসতে পারি এতটা, হে ওয়াইফ আমি তোমাকে ভালোবাসি, হে আমার লাইফ মেম্বার এতটা তোমাকে ভালোবাসি, এই কথা কি সত্য? অস্ট্রেলিয়া ফলায় এসে তুমি এখানে বসে আসো, আজকে 70 বছর চলতেছে আর তুমি খালি চিঠি দিয়ে ভালোবাসো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি অন্তরে ভালোবাসাটুকু আছে, আল্লাহকে ভালোবাসি অন্তরে ভালোবাসাটুকু আছে, কিন্তু সেই ভালোবাসা আমাদের পূর্ণাঙ্গ জীবনকে প্লাবিত করে নাই, পূর্ণাঙ্গ জীবনটাকে নিয়ন্ত্রিত করে নাই, পূর্ণাঙ্গ জীবনটাকে আল্লাহর রাসূলের দৃষ্টির নূরের দ্বারা সুসজ্জিত করে নাই, সুশৃঙ্খল করে নাই। আমরা বিক্ষিপ্ত ভাবে আমরা রাসূলকে ভালোবাসি, কিছুটা ভালোবাসি, কিছুটা আমরা নিজেদের মতামত মতো চলি। আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর নিজের মতামতের উপর চলার কোন অধিকার কোনো মুসলমানের নাই। আমি লম্বা ওয়াজ করবো না, আমি আমার কথাবার্তা আমি চেষ্টা করি সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা যাতে চলার মতো একটা পন্থা, একটা সরল রাস্তা পেয়ে যান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি একটা ঘটনা বলবো, কোরআন শরীফের আয়াত, যারা আপনারা কোরআন শরীফ পড়েন শুনেন, তাফসিরও দেখেন আজকাল বাংলা ইংরেজিতে পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতটা কোন কি কি বিষয় নাযিল হয়েছিল? আয়াতের বক্তব্য হলো হে ইমানওয়ালারা, তার মানে আল্লাহ পাক কখনো বলে হে মানুষ, হে লোক সকল, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, হ্যাঁ আবার কখন হে ইমানওয়ালারা। এই ইমানওয়ালারা বলতে কি বোঝায়, যে তোমরা তো ইহুদি না, এই ইমানওয়ালারা মানে কি, তোমরা তো ইহুদি না, তোমরা খ্রিস্টান না, তোমরা কাফের না, তোমরা মুশরিক না, ইহুদি খ্রিস্টানও না, তোমরা পূর্ববর্তী কোন কিতাব বলাও না তোমরা, তোমরা তো একদম কোরআন বলা। যে কোরআন আসার পরে সমস্ত আসমানি কিতাব চিরতরে রহিত হয়ে গেছে সেই কোরআন বলা তোমরা, এবং সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল তোমাদের কাছে, সেই রসুলের প্রতি তোমরা ইমান বলা। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন বুখারি শরীফের হাদিস, নাহানুল আউয়ালুনা নাহানুল আউয়ালুনাল আখিরুনা আমি এবং আমার উম্মত আমরা আসছি শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্ট ডিভিশন পাস, আমরা সকলের আগে যাব। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সব নবীদের আগে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের গেইটে না যাব, জান্নাতের গেট খোলাই হবে না। আমি যখন জান্নাতের গেইটে যাব তো রেজওয়ান ফেরেশতা ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, আমি যখন আওয়াজ দিব দরজা খোলো, তো বলবেন যে কে আপনি, আমি তখন বলবো আমি মোহাম্মদ। তখন আমাকে রেজওয়ান ফেরেশতা বলবে যে বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, আমার প্রতি নির্দেশ আপনি আসার আগ পর্যন্ত কারো জন্যই যেন আমি জান্নাতের গেটটা খুলি। সেই রসুলের উম্মত আমরা, আমাদের জীবন চিত্রটা কি, আমাদের জবানের চরিত্র কি, আমাদের দুই চোখের চরিত্র কি, আমাদের দুই শ্রবণ শক্তির চরিত্র কি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের চরিত্র কি, আমাদের সকাল সন্ধ্যার চিত্র কি, চরিত্র কি, আমাদের দিন রাত্রের চিত্র কি, চরিত্র কি, সেই রসুলের সঙ্গে মিলে। ভারতের এক উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব লখনৌর ইংরেজ আমলে যিনি ডেপুটি কালেক্টর ছিলেন, তিনি বলেন বিশ্বের মুসলমান দিকে দিকে আজকে লাঞ্ছিত নিষ্পেষিত, এর কারণ কি, কোরআন তো বলে ওয়ান তুমরা আলাউ না ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানওয়ালা বিশ্বের সর্বত্র তোমরাই, তোমাদের মাথা উঁচু থাকবে, তোমরাই শীর্ষ মর্যাদা আতেন থাকবে। কি হলো মুসলমানদের আজকে, মুসলমান দিকে দিকে ইহুদি খ্রিস্টানের হাতে বিদ্রোহীদের হাতে মার খাচ্ছে কি কারণে? পরে তিনি এটা নিজেই উত্তর দিলেন যে ওয়াদায়ে তালবাহে মুমিন কে লিয়ে কুরআন মে ফির জুতু গালিব নহি কুছ কাফির হ্যায় ঈমান, আল্লাহর ওয়াদা আল্লাহ লঙ্ঘন করতে পারেন না, আল্লাহ ওয়াদা করে সেই ওয়াদা খেলাফ করতে পারেন না। তাহলে নিঃসন্দেহে মুসলমান, যেই মুসলমানের জন্য আল্লাহর ওয়াদা সেই মুসলমান তুমি আমি হইতে পারিনি। আর না হলে আলায়াতুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দালায়েলুন নবুওয়া কিতাব, যেটা ইমাম আবু নুয়াইম আস-সাহানী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী বলেন যে আমি দেখলাম কি আল্লাহর রাসূলের সাহাবী আলায় ইবনে হাজরামি তিনি যখন দরিয়ার সম্মুখে গিয়ে হাজির হলেন আর খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করবেন, নদী পার হতে হবে, বাহরাইন নদী পার হয়ে উপরে যাওয়া লাগবে, কিন্তু কোন একটা নৌকা পর্যন্ত নাই, সবগুলো যানবাহন খ্রিস্টানরা ষড়যন্ত্র করে আগে থেকে সরাই দিছে ওখান থেকে, যাতে মুসলমানরা মুসলিম সৈন্যরা দরিয়া অতিক্রম করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্যদেরকে বললেন, শোনো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে দরিয়ার মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর চিরদিন ক্ষমতাধর, ক্ষমতাবান, শক্তিমান, আল্লাহ পাক চাইলে আমাদের জন্য রাস্তা দিতে পারেন না। মূসা আলাইহিস সালামের দিন বুলন্দ করার জন্য মেহনত করছিলেন, সে আল্লাহর দিনের জন্যই আসছে, তো খ্রিস্টানদের বিরুদ্ধে এখানে আমরা লড়তে আসছি, তোমরা সব বিসমিল্লাহ বলে ছাপ দাও দরিয়ার উপরে ঘোড়া নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকে তামাশা দেখতেছিলাম যে কি হচ্ছে, দেখলাম কি যে এই সৈন্যগুলো ঘোড়া সহ ছাপায় পড়ছে দরিয়ার উপরে, কোনো একটা ঘোড়ার ফুরে পর্যন্ত পানি লাগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সে ডক্টর ইকবাল মরহুম বলতেন যে রহে গিয়া রত্নে আজা রুহে বেলালি না রাহি, ফালসাফা রহে গিয়া তালকিনে বাজালি না রাহি, আজান তো আছে কিন্তু হযরত বেলালের যে প্রাণ থেকে আজান উচ্চারিত উৎসাহিত হইত সেই প্রাণ তো নাই, আজকে শুধু মুখে উচ্চারিত হয় আজান, যে আজান পৃথিবীতে কাঁপায় আর সে আজান কি কাঁপায় দেশে, আজান আজকে কোথায়? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ ছিলেন ফরিদপুরের হজরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহি, ঢাকার হজরত মাওলানা শামসুল ফরিদ তৃণমূলের কাজম এবং দীর্ঘ সুযোগ প্রাপ্ত, একদিকে গ্রাজুয়েট আবার দারুল দেওবন্দ থেকে তিনি দাওরে হাদিস করছেন। এই মানুষটাকে আমি একবার দেখলাম কি, সে জ্ঞানজারিয়া বড় মসজিদে তিনি আজান দিলেন, আমার মুর্শিদ রহমতুল্লাহি আসেন তার সঙ্গে গেছেন, বললেন কি আজকে আমি আজান দেব। এই উঁচু লম্বা মানুষ, ভীষণ মোটা, অনেক লম্বা, দেখলে মনে হয় বাংলাদেশি, এত উঁচু আর অনেক বেশি ভারী শরীর, আর বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ, ভোর রাত্রে এমন কান্দা কামতেন। এই বুজুর্গের বিরুদ্ধে একবার কয়েক হাদিসা আমার মুর্শিদের নিকট অভিযোগ দিলে তিনি তখন বললেন, হে মিয়া তোমরা জানো না এই লোকটাকে, আমি দেখছি কাশ্মীর আমার সঙ্গে এই লোক সফর করছেন, উনি ভোর রাত্রে এমন কান্দেন আমি নিজে ভয় পাই, এমন কান্দতে আমি কোনো মানুষকে দেখিনি। তোমরা তার বিরুদ্ধে কথা বলো, ভোরবেলা পূর্ব আকাশে সূর্য উদয় হলে এই সূর্যের উদয় কত সত্য, এই লোক যে ওলি আল্লাহ আমার নিকট ততটা সত্য, সাহেবদের কত ওলি আল্লাহ সে আমার নিকট ততটা সত্য, এত বড় মানুষ তুমি তার বিরুদ্ধে অভিযোগ করো। এই মানুষটা যখন আল্লাহ আজান দিলেন জ্ঞানদারিয়া বড় মসজিদে, আল্লাহ আকবার, আমি একদম তাকায় থাকলাম, সারা জীবন আমার অপেক্ষা ছিল এমন একটা আজান যদি শুনতাম, অন্তরাত্মা কাঁপতে থাকে এবং মনে হয় যে আত্মান থেকে নূর বর্ষণ হচ্ছে, সেদিন সেরকম আজান শুনবার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি শূন্য মদিনা দেখতে পারতেছিলেন না, সহ্য শক্তি নাই যে যেই মদিনায় আমি যাচ্তাম আল্লাহ রসুলকে দেখার জন্য, যেই মদিনায় আসতাম আল্লাহ রসুলকে দেখার জন্য, আমি আজান দিতাম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সেখানে ইমামত করতেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ বলতাম আমার রসুল শুনতেন, যিনি পাশে থাকতেন, আজকে সেই মদিনা নাই, আমি এই শূন্য মদিনায় কেমনে থাকবো। তিনি এখান থেকে সুদূর সিরিয়াতে চলে গেছেন, যাকে আরবিতে তখন শাম দেশ বলা হইত। দীর্ঘদিন পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি দূরে থাকো, তুমি আমার কাছে আসো না। স্বপ্ন যেটা, স্বপ্ন তিন প্রকার, এক স্বপ্ন মানুষ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দেখান, আরেক স্বপ্ন ইবলিস দেখায়, ইবলিসের বাহিনী দেখায়, আর এক স্বপ্ন মানুষের ব্যক্তিগত অসুখ বিসুখ টেনশন পরেশানি এই থেকে, এগুলোর থেকে সে স্বপ্ন পয়দা হয়, এগুলো প্রসূত স্বপ্ন, টেনশন বা অসুখ বিসুখ প্রসূত স্বপ্ন। তো যে স্বপ্ন ফেরেশতারা দেখান আল্লাহর তরফ থেকে, এইরকম স্বপ্ন এটা তো আল্লাহর রসূলকে দেখলো, তো সেটা আল্লাহর রসূলকে দেখলো নিঃসন্দেহ। হযরত বেলাল পাগল হয়ে ছুটে আসছেন মদিনা মুনাব্বারাতে, যেই হযরত বেলাল মদিনায় আসছেন, আহা মুসলমান কি হলো আজকে, কেউ চৌত্রিশা বনো, কেউ নেতাজি বনো, আরে মুসলমান যে মুসলমান, সে রিক্সাওয়ালা হোক, সে তোমার তোমার অধীনস্থ চাকর হোক, তোমার এটা দেখার বিষয় না, সে চাকর না তুমি মনির, তুমি মনির না সে চাকর, এটা দেখার বিষয় না, দেখা চাই সে ইমানওয়ালা কি না, আল্লাহর কসম যে ইমানওয়ালা সে আমার ভাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কে আজকে বুকের সাহস নিয়ে বলতে পারবেন এই কথা, যারা ইমানওয়ালা আল্লাহর কসম আমি তাদেরকে ভাই জানি। এরকম মুসলমান আজকে খুঁজে পাওয়া মুশকিল, অমুক কৃষ্ণবন্ধুরের দল আলাদা, অমুক ক্যাবলার দল আলাদা, অমুক জমাতের দল আলাদা, অমুক পার্টির দল আলাদা, এত বিভক্তি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথচ এই মুসলমানদের একটা বিশাল অংশ মজহাবের বিরুদ্ধে বক্তৃতা করতে থাকে। অথচ শুনতেছেন আপনারা, খেয়াল করে, মজহাব ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু মজহাবের সব উলামা, মজহাব যারা মানেন তারা সকলে আল্লাহর কসম একজন আরেকজনকে সীমাহীন শ্রদ্ধার নজরে দেখেন। আপনারা কার কথা বলবেন, আমাদেরকে এরকম একজন দোষী মানুষ আমরা না, আল্লাহ পাকের রহমতে বিশ্বের ওলামা দিনের ইজাবাদি আমরা পড়াশোনা করি, সে শাফি মজহাবের বিখ্যাত ইমাম, ইমাম শামসুদ্দিন জাহান রহমতুল্লাহ আলী, কথা বুঝেন নাই যে বিশ্বের এরকম বড় বড় কিছু ডাক্তার আছে, একটা সিদ্ধান্ত দিয়ে দিলে ফাইনাল, আর কেউ কথা বলার হিম্মত নেই, কি কথা বুঝতেছেন, এই রোগীর এই রোগ, এই ঔষধের চিকিৎসা, আমার এক বাচ্চা অসুস্থ সিরিয়াস পজিশন অনেকদিন পর্যন্ত, ঢাকাতে ডাক্তারদের বোর্ড বসলে ড্যামেজে তারা সিদ্ধান্ত দিলেন এটা আর টিবির ওষুধ খাওয়া, আমার অন্তর এটাকে সাপোর্ট করেনি, ডাক্তার বড় বড় প্রফেসর, অনেক বড় বড় প্রফেসর, আমি সবসময় বড় মাপের ডাক্তার দেখাই আলহামদুলিল্লাহ, তো আমার দিল এটাকে সাপোর্ট করলো না। পরে ডাক্তার প্রফেসর যিনি অনেক বয়স্ক কিন্তু আমাকে অনেক শ্রদ্ধা করেন, উনি আমাকে বললেন যে আপনি যদি পারমিশন দেন আমরা এই ঔষধ প্রয়োগ করব, দেখি পরিণাম একটা ফলাফল কি আছে। আমরা অনেক পরে জানাচ্ছি, পরে জানাবো এখন থাক। আমার ভালো লাগছিল না, পরে আমি পিজিতে ভর্তি করলাম। ভর্তি করার পরে পিজিতে আবার বোর্ড বসলো, সেই বোর্ডের প্রধান ছিলেন ডাক্তার এম এ জলিল, অনেক বড় মেডিসিন বিশেষজ্ঞ, আপনারা হয়তো অনেকে চিনেন পিজি হসপিটালে। তো উনি কঠোর ভাবে বললেন আগের বোর্ডের সিদ্ধান্ত একদম ভুল, শুনতেছেন বন্ধুরা। পরে ওনারা চিকিৎসা করলেন, আমি আশ্চর্যান্বিত হলাম যে ডাক্তাররা কতটা মায়ের মতো স্নেহ দিয়া রোগীকে সুস্থ করার চেষ্টা করে। আহা, এরকম ডাক্তার যত বাড়ে ততই দেশ জাতির কল্যাণ হবে, পৃথিবীর মানুষের কল্যাণ হবে। তা আমি ওনাদের সামনে এরকম বললাম যে আপনারা মাশাআল্লাহ এমন আন্তরিকতা, মহব্বত, স্নেহ, এতটা হিতাকাঙ্ক্ষা দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করতেছেন, আমি যার পর নাই মুগ্ধ। তো ওনারা আমাকে বললেন যে প্রফেসররা আপনি আমাদের ভূয়সী প্রশংসা করলেন, অথচ পত্রিকা ইদানিং আমাদের বুঝতে লেখালেখি হচ্ছে। আমি বলি কাছের থেকে দেখলে হয়তো সারা লেখালেখি করছেন না। যাই হোক, তো আমার প্রিয় বন্ধুরা, যে কোনটা অনেকে সহি হাদিস আর জৈব হাদিস আর জাল হাদিস এটা নিয়ে ব্যস্ত, ভাই আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া কোনো ভালো কথা? সহি হাদিস আর জাল হাদিস, যারা হাদিস পড়ছেন ব্যাপকভাবে, কোরআন সুন্নাহ পড়ছেন, হাদিস পড়ছেন, হাদিস শাস্ত্রের বিশ্ব বিখ্যাত শাস্ত্রবিদদের নিকট থেকে, তাদের কাছে জিজ্ঞেস করো এই হাদিসটার পজিশন কি, হাদিস কাকে বলে, যে হাদিস গ্রহণযোগ্য এটা তিনটা স্তর। এটা কোনো সহি মানে শুদ্ধ এই কথা না, সহি মানে গ্রহণযোগ্য হাদিসের উচ্চ স্তরের হাদিস এটা। আর গ্রহণযোগ্য হাদিসের দ্বিতীয় স্তরের নাম হাদিস হাসান, গ্রহণযোগ্য হাদিসের তৃতীয় স্তরের নাম জৈব হাদিস। কি কথা বুঝেন নাই? তিনটা স্তর গ্রহণযোগ্য হাদিস, আরবিতে যাকে বলে হাদিসে মাকবুল, হাদিসে মাকবুল গ্রহণযোগ্য হাদিসের তিনটা স্তর, সহি হাদিস সর্বোচ্চ স্তর, তারপরে হাসান, দুটোর দ্বারাই শরীয়তের বিধানাবলী প্রমাণিত হয়। তিন নম্বর হচ্ছে জৈব হাদিস, এটা দিয়ে শরীয়তের কোনো হুকুম প্রমাণের পক্ষে দলিল পেশ করা হয় না। হ্যাঁ, এই আমলের এই সওয়াব, এই আমলে না করলে এই ক্ষতি, অমুক কাজ করলে এই ক্ষতি, এই গুণা ইত্যাদি, এই ফজিলত বিষয়ক অথবা ফজিলতের বিপরীত বিষয়ক এই হাদিস কথাগুলো, এই বিষয়ে জৈব হাদিসটা ওলামায়ে দ্বীনের নিকট সবসময় গ্রহণযোগ্য। আর একশ্রেণীর মুসলমানরা এটা কি সহি হাদিস, এই বাড়াবাড়ি করে কত মুসলমানদের জন্য জাহান্নাম তৈরি করতেছে। কেন? কারণ শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে আমার নামে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূলের নামে হাদিস বলে চালাইয়া দেওয়া যে মামুলি বিষয়, এজন্য আমরা যে হাদিস পড়ছি এবং হাদিস পড়ানোর আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদেরকে, তো আমরা যখন কথা বলি এই হাদিস ঠিক না, এটার বিরুদ্ধে অমুকেই বলছে, সমুকেই বলছেন, আল্লাহর কসম এই মসজিদে বসে বলি, তখন অন্তর আত্মা কাঁপতে থাকে। কোশ্চিন গেল আমরা এটা বলতে সাহস পাই না, এই হাদিস ঠিক না, এটা আমাদের দায়িত্ব, কাঁদে আমরা দায়িত্ব নিই না। আমরা বরং বলি পুরানা অমুক মহাদ্দেশ বলছেন এই হাদিস সম্পর্কে এই মন্তব্য, অমুক এই মন্তব্য করছেন, রেফারেন্সটা দিয়ে দিই, বা দায় দায়িত্ব ওনার উপরে, আমি দায়িত্ব নিতে পারবো না। কথা বুঝছেন? আল্লাহ তাআলার রহমত, আমার এক জমানা পর্যন্ত আমি ইসলামী ইতিহাস পড়াশোনা করছি, তাফসীর কিতাবাদি পড়াশোনা করছি, হাদিসের ব্যাখ্যাসমূহ পড়াশোনা করছি, যা আমার দাওরা হাদিসের পরেও এক বহু অনেক বছর পর্যন্ত আমি শুধু ফতোয়ার উপরে পড়াশোনা করছি, কিন্তু আমি কখনো ফতোয়া দিতে রাজি হই না। যখন কোনো আলোচনা আসে ফতোয়া বিষয়ক, আমার নিজের আমলেরও দরকার যদি হয়, আমি ঢাকা মারকাজুদ দাওয়ার ফতোয়ার জন্য বিখ্যাত, ওখানে মুফতি হেয়া সাহেবকে বলি, মুফতি সাহেব এটার ব্যাপারে ফতোয়া কি, উনি বলেন ফতোয়ায়, আমি বললাম ভাই মুফতি হেয়া বলছেন, এখন এই আমল করো। তো মুফতি হেয়া সাহেব আসেন, তো তাকে জিজ্ঞেস করি, তো পরে আমি বলি ভাই এই মুফতি হেয়া, তার কাছ থেকে আমি মশলা জিজ্ঞেস করি, যে আমাদের দিন আল্লাহ যদি আমাকে ধরেন যে তুমি এরকম কষ্ট করো, আমি বললাম আল্লাহ আপনি বলছেন যে তুমি যদি না জানো তো আলেমদের নিকট জিজ্ঞেস করো, মুফতি হেয়াকে মানুষ ভালো মুফতি বলে, তা আমি তাকে জিজ্ঞেস করছি, মুফতি হেয়ার মশলা বলছেন, আমি তার উপরে আমল করছি, মুফতি হেয়া মাথা নিচু করে বসে আছে। আল্লাহ আমার আজকে দিল, এটা সহজ তরিকা। সুবহান আল্লাহ, এই কথাটা কি জন্য আসলো? এই ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আর সাফি মজাবের বিখ্যাত ইমাম, অনেক টপ লেভেলের মুহাদ্দিস, তিনি যদি বলেন এই রোগী সুস্থ সুস্থ, তিনি যদি বলেন এই রোগী অসুস্থ অসুস্থ, অর্থাৎ তিনি যে হাদিসটাকে সাপোর্ট করেন এটা আর দুনিয়ার কেউ এটাকে রদ করবে না। ইমাম শামসুদ্দিন জাহাবী যেটাকে বলবেন এটা সহি হাদিস সহি হাদিস, এটা হাসান হাসান, এটা যঈফ যঈফ, এটা বাতিল এবং মওযূদ তো মওযূদ। এত বড় ইমাম ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি, সেই ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখছেন, কতটা আলোচ্য বিষয় কি ছিল, মজহাবওয়ালারা দল না, মজহাবওয়ালারা কোন পার্টি না, যে নোংরামি আজকে পার্টির নামে দলের নামে মুসলমানদের মধ্যে চলে, এই নোংরামি মজহাবের অনুসারীদের ভিতরে আল্লাহর কসম পশ্চিম কালো হইতে পারে না। হ্যাঁ, এই ইমাম শাফি রহমতুল্লাহ সম্পর্কে ইমাম শামসুদ্দিন জাহাবী লিখছেন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন যে আমার যখনই কোন একটা জরুরি বিষয় দেখা দেয়, এইটা কবুল হওয়া দরকারই একজন, যদি কবুল হোক, তা আমি যখন করি কি, দুই রাকাত নামাজ পড়ি সালাতুল হাজর, দুই রাকাত নফল নামাজ পড়ি, পড়ে আমি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কবরে যাই, গিয়ে সেখানে সেই কবরে আমি আল্লাহ থেকে মুতাওয়াজ্জিয়া বলি, আল্লাহ আমি এই আল্লাহর আপনার এই মহান পছন্দিতা বান্দা, এই আলিম দিন আল্লাহ বলা হযরত ইমাম আবু হানিফার কবর রয়েছে, আপনার নিকট দোয়া করতেছি আমার এই জরুরত আপনি পুরো করে দেন, আপনি মঞ্জুর করেন। হযরত ইমাম শাফি বলেন একবারও এরকম হয় নাই, ইমাম আবু হানিফার কবরে গিয়ে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সেটা আমাকে দেন নি। অথচ এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শরীয়তের ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় জায়গায় বহু বহু ভিন্নতা, ইমাম শাফি রহমতুল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি হানাফি মজাহের ভিন্নতা, এখানে বিপরীত এখানে বিপরীত এখানে বিপরীত, খালি সূরা ফাতিহা আর দুই হাত উঠানো নামাজ দুই চার পাঁচটা নিয়ে আপনারা শুনছেন আর আলোচনা করছেন কেন, এইটা নিয়েই ধান্দা। আমি আমাদের ওলামায়ে কেরামকে বলি যে আপনারা আর বাকি মশলা মশাইল বলেন না কেন, যেমন এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কি কথা শুনতেছেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে যদি তোমাদের কাছে যদি তোমরা ইস্তিনজা করলা মানে পেশাব পায়খানা, তো পেশাব পায়খানা করলা তো সেখানে তোমরা তখন কয়টা পাথর ব্যবহার করবা, হ্যাঁ সে হাদিস শরীফ কি বলেন, মানে তরজমা কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে তোমরা যারা কুলুক ব্যবহার করবা ফালিউতির বেজর করো, মান আহসানা মান ফালা ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা হারাজ, কি কথা বুঝেন নাই, যে করলা এই বেজর সংখ্যায় এই কুলুক ব্যবহার ভালো করলা সুন্দর কাজ করলা, যদি না করলা ফালা হারাজ কোনো গুনাহ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অথচ ইমাম শাফি রহমতুল্লাহর মজাবের সিদ্ধান্ত হল অবশ্যই তিনটা ব্যবহার করতে হবে, ওয়াজ আর বেজর করতে হবে, একটা করো আর তিনটা করো, বেজরও রাখতে হবে, তাসলিস এবং ইকার অর্থাৎ তিনটা এবং বেজর সংখ্যা এটাকে তারা জরুরি বলে, হানাফি মজহাব বলে এটা করলে ভালো না করলে কোনো গুনাহ নেই। এইরকম মতবাদে কতগুলো আছে ওগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের এই হানাফি মজহাবের ওলামাদের অনেকেরই অবস্থা হলো অন্যেরা হামলা করলে খালি উত্তর দিয়ে বসে থাকেন, আমি বললাম এটা কোন তরিকা, আরো যে সকল বিষয়ে মত পার্থক্য আছে সেগুলো আপনারা বলেন না কেন, তখন তো মানুষ জানতে পারত হানাফি মজহাব কোরআন সুন্নার কতটা নিকটবর্তী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আর বলবো, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেন যে তোমার ইমাম থাকলে তোমার ইমামের কেরাত তোমার কেরাত, এই কথা বললেন কেন, কেরাত পড়ার জন্য না না পড়ার জন্য, ওদিকে কোরআনে পাক আল্লাহ পাক নিজে বললেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং গভীর মনোযোগে শোনো, ইমাম যখন পড়তেছে তখন তো আমাদের পড়ার প্রশ্নই উঠে না, এই আয়াতে পাকের দৃষ্টিতে এই আয়াতে পাক নামাজ সম্পর্কে না আছে বেশি, কিন্তু কি হলো লোকেরা এখন বলে যে তাহলে অন্যরা কি বলে, আপনারা বলবেন যে তো অন্য মজা বলে না তাহলে পড়ে গিয়ে আয়াতে ডাইরেক্ট খারাপ করে, এটার উত্তর তো আমাদের দেওয়ার কোনো দায় দায়িত্ব নাই, কিন্তু তারা করে তারা বলেন কি যে এক হাদিসে আছে যে হ্যাঁ না من لم یقرا بفاتحہ الکتاب فلا صلاۃ لہ، جے ویکتی سورہ فاتحہ پڑھے نہ تر نماز ہوئی نہیں، یہ حدیث ایک بات ہے۔ এখন এইটার কারণে কি হবে তাহলে পড়বে কোন জায়গায়, এটাও তারা মানে ইমাম যখন পড়ে ইমামেরটা শোনা বাজে তখন নিজে পড়তে পারবে না, কি কথা বুঝেন নাই। এখন তারা বলে যে তাহলে মুক্তাদি পড়বে কোন সময়, ওই হাদিসে বোঝা যায় পড়তে হবে, না পড়লে তো সূরায়ে ফাতিহা, না পড়লে তো নামাজ হবে না। এখন তারা বলে যে এক কাজ করো, ইমাম সূরায়ে ফাতিহা পড়ে থামুক, সূরা আলহামদুলিল্লাহ পড়ে শেষ করুক, আরেকটা সূরা আরম্ভ করার আগে এখানে যদি ইমাম থামুক, থামলে পরে ইমাম থাইমে চুপ থাকবে এতটুকু যাতে পিছনে মুক্তাদি আলহামদুলিল্লাহ পড়ে সারে, তা আলহামদুলিল্লাহ তারা পড়তে থাকবে, এরপরে ইমাম এখন শুরু করবে আবার পরের সূরা, এবং তারা এটাই করে। কি আপনারা আরব দেশে যান নাই, ওইখানে দেখেন নাকি ইমাম বলা বলিন চুপ করে বসে আছে, আর মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুয়েলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। এখন এইটা উল্টা হইতেছে, ইমাম উল্টা মুক্তাদির অনুসরণ করতেছে, বাবা তোরা আলহামদুলিল্লাহ পড়ে নে পরে আমি আরম্ভ করতেছি, তো ওই হাদিসের উল্টা হলো না, এটা শুনতেছেন আপনারা। অথচ সেই হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমামকে বানানো হয়েছে, ইমাম তাকে তোমরা অনুসরণ করবে, সেজন্য ফাইজা স্যার ফাইজা কাব্বারা ফাকাব্বিরু অনুসরণের পদ্ধতি তিনি বাতলাই দিয়েছেন, যখন ইমাম আল্লাহু আকবর বলেন তো তোমরা তার অনুসরণে আল্লাহু আকবর বলবে। ফার অর্থ আরবি ভাষা সম্পর্কে ব্যাপক জ্ঞান না থাকলে অনুবাদ করতে পারবেন না। ফাইজা কাব্বারা যখন তিনি আল্লাহু আকবর বলেন লাগালাগি তারপর পর তোমরা আল্লাহু আকবর বলো, এই হলো হাদিসের অর্থ। কোন মাওলানা সাহেবের খেলাফ থাকলে বলেন আমাকে, ফা এখানে ফাই লিতা ফা লিতা কি বেলা তারা কি ফা বলবে যে ফা কাব্বিরু তোমরা এরপর আল্লাহ আকবর বলো, এরপর বলতে দুটো শব্দ আছে আরবিতে ফা এবং সুম্মা, সুম্মা মানে যেমন আপনি আসছে জানি জায়দুন ফামরুন, জায়দ আসছে ফামরুন মানে লাগালাগি আমর আসছে, কি কথা বুঝেন নাই। আর যদি আমি বলি জায়দ আসছে সুম্মা আমরুন, এটার মানেও পরে কিন্তু মানে বিলম্বে, কি কথা বুঝেন নাই। তর্জমা বাংলাতে করলে বলতে হবে জায়দ আসছে পরে আমর আসছে বা বকর আসছে, এটা বলবো, কিন্তু পরে মানে তারপর কি কতটুকু, সুম্মা শব্দ থেকে বুঝতে হবে বিলম্বে আসতেছে, আর ফা বললে বুঝতে হবে লাগালাগি পর পর আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এত অলংকারপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন আল্লাহু আকবর বলেন তো তোমরা আল্লাহু আকবর সঙ্গে সঙ্গে তার পিছনেই বলো, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ওয়াইজা করা, শুনতেছেন আপনারা, ওয়াইজা করা ইমাম যখন কোরআন থেকে পড়েন তো ফান সিতু তখন তোমরা একদম চুপ থাকো, ফান সিতু মানে কি চুপ থাকো, এই হাদিসের উপর আমল করতে হবে না। আমরা হানাফি মজাব বলারা তুই হাদিসের উপর আমল করি, ওনারা বলেন যে ওই যে একটা হাদিস আছে যে সূরায়ে ফাতিহা না পড়লে তাহলে সে নামাজ হবে না, আমরা বলি এই কথা যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন ইমাম পড়েন তোমরা চুপ থাকো, তাহলে বোঝা গেল ইমাম যখন পড়বেন মুক্তাদি চুপ থাকতেই হবে। এর পক্ষে আরেকটা হাদিস দলিল, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমাম যখন পড়েন তখন ইমামের কিরাতই মুক্তাদিরও কিরাত। আর ওদিকে নির্দেশ যে যখন ইমাম পড়েন তোমরা চুপ থাকো, দুটা মিলে দেখা যায় যখন ইমাম আলহামদু পড়বে তখন আমরা আলহামদু করতে পারবো না, কি কথা বুঝেন নাই। আর তাহলে ওই যে ওই হাদিসটা যদি তুমি আলহামদুলিল্লাহ না পড়ো তোমার নামাজ হবে না, তাহলে এটা কোন সময়, এটা হলো যখন আমি একলা পড়ি তখন, এটা ইমামের জন্য, এবং যদি আমি একলা নামাজ পড়ি তখন আমার জন্য আমার নিজে আলহামদু পড়তেই হবে, তাহলে নামাজ হবে না, ইমাম আলহামদু পড়তেই হবে না হলে নামাজ হবে না। কিন্তু ওই হাদিস থেকে প্রমাণিত হলো, আয়াত থেকে প্রমাণিত হলো যে যখন ইমাম পড়বেন তখন মুক্তাদি চুপ থাকতে হবে। এখন তারা যে এটার ব্যাখ্যা এটা নিজেরা দেন যে যখন ওই হাদিসে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হবে না তাহলে মুক্তাদির পড়তে হবে, তাদের বক্তব্য এটা, তাহলে কোন জায়গায় পড়বে তাহলে ইমাম বলা দলিল আমিন বুঝলে চুপ করে থাকবেন, এইরকম দলিল একটাও না আয়াতে আছে না কোনো হাদিসে আছে, শুনতেছেন আপনারা প্রিয় বন্ধুরা, কোন আয়াত কোন হাদিস এরকম নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম বলার দিন দলিল বলার পরে চুপ থাকবেন তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়বা, এমন একটা হাদিস আসমানের উপর জমিনের উপর কোথাও নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বিশ্বের কোন প্রান্তের কোন মহাদেশ যদি সেটা পেশ করতে পারেন আমাদেরকে দেখান, তো আমরা সারেন্ডার করতে পারব। এই মসজিদের মধ্যে ঘোষণা করতেছি, দেখেন আমি কিন্তু যে আয়াত পড়ছিলাম এই আয়াতে মোত্তা মশাইয়ের কথা তো নাই, কিন্তু ওই যে এক ভাইরা আপসে কথা বলছিলেন ওই কথাটার প্রসঙ্গে ওই আয়াতটা আমার মনে পড়ছে, সেটা বলতে গিয়ে আমি এতক্ষণ পর্যন্ত আসছি, এখন তো আমার থামা উচিত না, এখানে থামি ওই আয়াতটা একটু বলি এবং সে আয়াত আর হাদিস পড়ছিলাম যে এটা তর্জমা করি কি করব। আমি মনে হয় যে সম্ভবত আপনারা অনেক জ্ঞানী গুণী লোকেরা এখানে একত্রিত হয়েছেন, কারণ আমার উত্তর ধাতুবুজুর রহমতুল্লাহ আলী বলছিলেন লাল ঢাকার মানুষ বড় আলেন, উনি বললেন যে একবার নওয়াব সাহেবের নওয়াব সলিমুল্লাহর বাসায় গাঁওগ্রামের কিছু লোক এসে হাজির হয়েছে, তো নওয়াব সলিমুল্লাহ ভাবলেন যে খুব গাঁওগ্রামের লোক আল্লাহ আমারে দিয়েছেন, আমি সেরকম মানসম্মত মেহমানদারি করা উচিত, তো তাদের জন্য বিরিয়ানি কাবাব খুব পাকাইছেন, খুব বিরিয়ানি পাকাইছেন এবং কাবাব, যে বিরিয়ানির মধ্যে তো এরকম আপনার ওই গাঁওগ্রামের মতো হলুদ মরিচ যে গুঁড়া মরিচ এগুলো সব ব্যাপক ভাবে দেওয়া, এটা তো কোনো সিস্টেম নাই, এটা এরকম। আচ্ছা তো বিরিয়ানি পাকাইছেন, আর হলো শেষে হলো যে এই ফিরি নবদের বাসার ফিরি তো কিরকম হবে, বাদাম তারপরে বিভিন্ন রকমের বাদাম দুধ তো খুব আচ্ছা রকম দিয়া একদম দুধকে জাল দিতে দিতে একদম কমায় ফেলছে ওই রকম এই ফিরনি, এখন এটা খাইতে দিছে, যখন খায় ওরা তো এই গাঁওগ্রামের মানুষ ওরা একটা একটা টিপ দেয় খালি চোখ দেয়া, কি মানে কোনো জালও লাগে না কিছু না, এগুলো পাকাইছে কি, শহরের মানুষ রান্না বান্না কিচ্ছু জানে না লাগে, যাই হোক পরে শেষে যখন নাকি ওই যে বিরিয়ানি আসছে না এক না আগে ফিরনি, তখন আরো প্রেশার খায় আর পেট ভরে আসে, আল্লাহ তখনকার যদি অজপাড়া গায়ে থাকতো, এখনকার তো গাঁওগ্রাম শহরের মতো হয়ে গেছে, তখনকার গাঁওগ্রামের অজপাড়া গায়ের লোকেরা একদমই ভোরবেলা তাদের কোন উন্নত মানের নাস্তা কোনো কাজ হবে না, আমরা আবাঙ্গাল মানুষ সামগ্রী করে পান্তা পাতেন। এই আমার ভাইরা আমার এই আলোচনা এত দীর্ঘ কেন হলো, হয়তো আমার মনে হয় আপনাদের আজকের মজলিসে অনেক শিক্ষিত লোকজন মজুদ আছেন এবং আপনাদের মানের আলোচনা আল্লাহ পাক আপনাদেরকে দান করছেন, আর না হলে আমি তো আল্লাহর কসম এইরকম কোন আলোচনা উত্থাপন করার নিয়ত করে আমি এখানে একদম বসি নাই, আমি যে আজগুলো প্রশ্ন তর্জমা করলে আপনারা বুঝতে পারবেন আমি কি বিষয়ের উপর আলোচনা শুরু করছিলাম, শুরু করতে চাইছিলাম। আল্লাহ আমাদের মাফ করেন। হ্যাঁ তো আমি বলছিলাম যে এইরকম ভিন্ন ভিন্নতা কেন হলো, যে একটা একই হাদিসের একই হাদিসের ব্যাখ্যার মধ্যে পার্থক্য যে হয় এটার একটা দৃষ্টান্ত দিব বলছিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুতিবায় সাহাবীকে পাঠাইলেন কোন জায়গায়, পুরা জানিয়ে উল্টা পাল্টা বলো, তোমরা একদম আসর পূর্ব গিয়া মনি করা যাবে, কি কথা বুঝেন না, কথাটা স্পষ্ট না অস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা পাঠাইলেন যে তোমরা একদম আসর পূর্ব কিন্তু বনি কোরাজার এলাকাতে গিয়া তোমরা আসর পূর্বা, এখন তারা রওনা হয়ে গেছে, আল্লাহর নবীর নির্দেশ দেরি নাই চলো জলদি চলো, যাইতে 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 রাস্তার মধ্যে এখন আসরের নামাজ যায় যায় পজিশন, আসরের নামাজ চলে যাওয়ার আশঙ্কা, এখন বলুন যে একটা পরামর্শ ভাই আমাদেরকে বলছেন আসর সেখানে গিয়ে পড়তে, কিন্তু এখন তো আমাদের মনে হচ্ছে কি যে আসর বোধ আমরা ওখানে যাইতে যাইতে আসর রক্ত পাবো না শেষ হয়ে যাবে, তাহলে আমরা আসর তো নামাজ তো ফরজ, নামাজ তো ছাড়া যাবে না ফরজ নামাজ, আমরা নামাজটা এখানে পড়ে নিই রাস্তার মধ্যে পড়ে তারপর রওনা হয়ে যাই, দ্রুত যাব যেন সেখানে পৌঁছতে পারি, কিন্তু এই সূর্য ডুবার আগে আগে হইলো কিন্তু আমরা তো দেরি করলে হয়তো আসর ছুটে যাবে, এই হলো এক গ্রুপ সাহাবিদের, সাহাবিদের মধ্যে কোনো স্বার্থ ছিল, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ নির্মোহ। আরেকটা দল হয়ে গেলেন, তারা বললেন যে দেখেন আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন তোমরা আসর পড়ব সেখানে গিয়ে বনী কুরাইজার এলাকাতে গিয়া, আমরা সেখানে গিয়েই আসর পড়ব, যদি সূর্য ডুবে যায় তারপরও সেখানে গিয়ে পড়ব। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, দেরতহীন ভাষায় বলছেন, আসর পড়ব বনী কুরাইজার গিয়া। ওই জমানায় মোবাইল নাই, ফোন নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই যে আপনার অর্থ কি, আপনি আমরা তো এরকম অর্থ করতেছি, জিজ্ঞাসা করার কোনো ব্যবস্থা নাই, কি কথা বুঝেন নাই। দুই দল হলেন, এক দল রাস্তার মধ্যে আসর পড়লেন যে আসর যদি ছুটে যায় এরকম একটা আশঙ্কা লাগতেছে, আরেক দল একদম বনী কুরাইজার এলাকাতে গিয়ে আসর পড়লেন। কি ভাই ভিন্নতা হলো না হলো না? তাদের এই যে ভিন্ন ভিন্ন মত, এটার বুনিয়াদ ভিত্তি কি দুনিয়া ছিল
না?
এটার ভিত্তি কি নেতৃত্ব ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু নির্দেশটাকে পালনের ব্যাখ্যা দিতে গিয়েই আল্লাহর সন্তুষ্টি কেন্দ্রিক দুইটা মত তাদের মধ্যে হয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টি কেন্দ্রিক, আল্লাহর রাসূল খুশি হন, আল্লাহ খুশি হন, সেটার সেই সিদ্ধান্তই আমরা নেব। এইরকম একদম নির্ভেজাল নির্মোহ সিদ্ধান্ত নিতে গিয়া দুইটা মত হইয়া দুইটার উপরে দুইটা গ্রুপ আমল করলেন। এরপরে তারা এখান থেকে এখানের অভিযান সমাপ্তির পর যখন মদিনা শরীফ ফিরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তায় কি, আমাদের মতভেদ হয়ে গেছে। তারা বললেন যে না, রাস্তায় পড়ে নি, আসর নামাজ যদি অর্থ শেষ হয়ে যায়। আমরা বললাম যে না, আল্লাহ রাসূল বলছেন সেখানে কি আসর করবা, স্পষ্ট ভাষা, তাহলে আমরা ভিন্ন ব্যাখ্যা কেন দিব, আমরা তো পরে এই ওইখানে গিয়ে আসর করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জনকে সাপোর্ট করলেন, তুমিও অল রাইট, তুমিও অল রাইট, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে এই ঘটনার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধ্যায়টা সম্পর্কে মুসলমানদের বিশাল অংশ, এমনকি আলেম মানুষদেরও বিরাট একটা অংশ এই অধ্যায়টা জানে না। যেটা এখন আমি বলতে চাচ্ছি সেটা হলো যে কোরআন সুন্নাহ থেকে শরীয়তের বিধানাবলী উদ্ধার কিভাবে করতে হবে, কি কথা বুঝেন নাই, কিভাবে উচ্চারণ করতে হবে, উদ্ধার করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেটা এরকম প্র্যাকটিক্যাল শিক্ষা দান করতেন, আবার সাহাবীরা তাদের শিক্ষকদেরকে শিক্ষা দান করতেন, দেখো আয়াত যদি এই ধরনের হয়, হাদিসের বর্ণনা বাগধারা যদি এইরকম হয়, তাহলে এখান থেকে মশলা এবং বিধানসমূহ উদ্ধার করার পদ্ধতি, এই ফর্মুলা তোমরা প্রয়োগ করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পরে সাহাবায়ে কিরাম শিক্ষা দিতেন। যখন আল্লাহর রাসূলের একটা কথার ব্যাখ্যা দিতে গিয়ে দুইটা মত, এতটা পার্থক্য, একদল নামাজ পড়লেন রাস্তায় আর একদল পড়লেন গিয়া একদল নিজের শেপনি কোরাজের এলাকায়, কিন্তু বাহ্যিক ভাবে যারা রাস্তায় বসছেন তাদের কথাটা তো রাসূলের নির্দেশের উল্টা। কারণ তিনি বলছেন তোমরা পড়বা আসর সেখানে এলাকাতে গিয়া, তারা তো এলাকায় না গিয়ে রাস্তার মধ্যে পড়ছে, কিন্তু রাসূল সেটাকে তো ওকে করে দিলেন, কি কথা বুঝেন না। এই জন্য চায়ের মজাবের যে পার্থক্য গুলো আল্লাহর কসম, সেটা নেতৃত্ব ভিত্তিক নেতৃত্বের মোহের কারণে না, কোন দলীয় কারণে না, বরং কোরআন সুন্নার ব্যাখ্যাদানে নির্ধারিত ফর্মুলার আলোকে ব্যাখ্যা দিতে গিয়া এই বিভিন্নতা তৈরি হয়েছে। এই জন্য চায়ের মজাবের বিভিন্নতা নিয়ে কোন বিভ্রান্তি সৃষ্টিকারীরা একদমই শয়তানের ঢোকাগ্রস্ত। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ সঙ্গে হানাফি মজাবের সবচেয়ে বেশি মত পার্থক্য, সেই ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কতটা শ্রদ্ধাশীল, একটু আগে আপনাদেরকে শুনেছি যে আমার যখন কোন বিষয় এরকম দাঁড়ায় আমি চাই যে কবুল হোক, আমি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কবরে গিয়া তখন আল্লাহর কাছে দোয়া করি, হযরত ইমাম আবু হানিফার কবরে গিয়া দোয়া করলে সেটা কবুল হয়। আবু ইমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাহাবি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনস্টান্টিনে বলে যেটা আরবি নাম কুস্তান্তিনিয়া, সেখানে যেখানে তাকে দাফন করা হয়েছে, সারা বিশ্বের ওলামা বুজুর্গান বলছেন তার কবরের বাসীকে যে কোনো দোয়া করা হয় সে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের খাস বিষয় এটা। আমি মধ্যখানে একটা কথা বলতেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, যে মুসলমান যে হবে, ঈমান যার ভিতরে থাকবে তার মর্যাদা উঠছে, আর সেই সবক আমরা শিখব কবে, সেই সবক শিখব কবে? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হ্যাঁ, যে তোমাদের ভাইরা মুসলমান ভাইদের মধ্যে মতভেদ হয়েছে, ঝগড়া হইতেছে, তোমাদের মনে রাখতে হবে মুসলমান যদি হয় সব মুসলমান ভাই ভাই। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা তো ভাই ভাই। আল্লাহ পরিচয় করা দিন আর তোমার ভাই লাগে, আপনি বললেন সেই লোক আমার দলে নাই, জমাতে নাই, আমার পার্টিতে নেই, অতএব তার সঙ্গে আমার সম্পর্ক নাই, অথবা দূরত্ব নিশ্চিত, এই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমার উপর ফরজ হয়ে গেছে, এটা কোনো ইসলাম হলো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশ বংশের মানুষ, আর বেলাল আসছেন, হযরত বেলাল আসছেন, সে সুদূর হাবশা থেকে, যেটার নাম পরে একসময় আবিসিনিয়া, ফের কখন ইথিওপিয়া হয়েছে, এখন তো ওটা কয়েক খণ্ড হয়ে গেছে, সে পুরানা হাবশাটা। হযরত বেলালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে বলছেন, ইয়া সাইয়্যিদি বেলাল, হে আমার পরম সত্য বেলাল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, এই সুদূর হাবশা থেকে আসা এই মানুষটাকে বলতেন সাইয়্যিদি, সাইয়্যিদ, জানেন আরবিতে সাইয়্যিদ শব্দ কত ওজন ওয়ালা, ইয়া সাইয়্যিদি বেলাল। আশ্চর্যের বিষয়, হযরত ওমর এতটা শ্রদ্ধা করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, কালো কালো রঙের চামড়াওয়ালা, কিন্তু দিনটা তো নূরে পরিপূর্ণ, আল্লাহর সঙ্গে তার নিবিড় সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই চোখ যাকে খুঁজতে থাকতো, কোথায় গেল আমার বেলাল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখার পরে সুদূর মদিনাতে রওনা হয়ে আসলেন, মদিনা শরীফে পৌঁছলেন, যখন চতুর্দিকে খবর গেল হযরত বেলাল আসছেন, চতুর্দিক থেকে স্রোতের মতো মানুষ ছুটে আসতে থাকছে হযরত বেলালকে এক নজর দেখার জন্য, হায় আমার রসুলের দেওয়ানা আসছেন, রসুলের পরম স্নেহের পাত্র আসছেন। তো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাও আসছেন, আয়েশা আগেও সকলে চাইতেছিলেন যে হযরত বেলাল একটু আজান দিতেন, কিন্তু কোনো ক্রমে তিনি আজান দিতে সাহস করেন না, আমি কেমনে বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ সেই রসুল তো এখন এই মাটির নিচে আরাম করতেছেন, হ্যাঁ কিভাবে আমি এই কথা বলবো, আমি তো তাকে এখন আর চোখে দেখছি না, তার সেই সাহস নেই বুকে। কিন্তু হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা তখন বললেন যে আপনি আজান দিবেন আমাদের আরশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রান্তীয় দুই নাতির কথা বলছেন, আর সেই কথা তিনি কোনো ক্রমে অগ্রাহ্য করা সম্ভব হয়নি, বস তিনি আজান দিতে শুরু করলেন। হযরত বেলালের কণ্ঠের আজানের আওয়াজ যখন দূর দূর থেকে শোনা যাইতেছিল, হযরত বেলালের আওয়াজ বহুত বুলন্দ ছিল, ফাইন্নাহু আমদা সাউতান, চতুর্দিক থেকে পুরুষ তো তৈরি কথা যে হযরত বেলালের আজানের মেসেজের তাফসিরে মেয়েরা পর্যন্ত ঘর থেকে বাইরে হয়ে গেছে, হায় বেলালের আজানের আওয়াজ শুনতেছি কেন, বেলাল তো এদেশে নাই। এই ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রিয় বন্ধুরা মুসলমান ভাইয়েরা, যে সর্বযুগে মুসলমানদের মধ্যে এরকম বিভিন্নতা ছিল, কেউ বড় কেউ ছোট, কেউ উঁচু কেউ নিচু, কিন্তু ইমান যাদের মধ্যে তাদের মধ্যে উঁচু নিচু, বংশীয় উঁচু নিচু হওয়া, এই চাকরি বাকরি উঁচু নিচু হওয়া, পদের উঁচু নিচু হওয়া, এটা মুসলমানদের মধ্যে থাকে না, ইমান এবং দীন ইসলাম তাদেরকে উঠে উঠে যাবে। কারণ পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, কি বলবো আমি আপনাদেরকে প্রিয় বন্ধুরা, হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনলেন, যারা ঈমান আনলো, ইয়ারফা, আল্লাহ পাক তাদেরকে উঠতে উঠা, কি কথা বুঝেন নাই, এক এক লোক দশ তলায় থাকে তো উপর থেকে দেখতে পাইছে, উপর থেকে দেখতে পাইছে যে ওই যে নিজের ফ্রেন্ড, ছোটবেলার স্কুল কলেজের ফ্রেন্ড, সে তাকে দেখা যায় ঘরের সামনে, এই তুমি উপরে আয়, আপনি আপনি কই, আমি তো দশতলার উপরে, আমি দশম তলায়, তুই কেমনে আসবো লিফটে, লিফটে উঠছে ওই লোক একদম দশম তলায় গিয়ে পৌঁছে গেছে, কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা, দশতলায় যে থাকে সে যদি বলে উপরে আয়, ওই লোক উঠলে কোথায় যাবে দশতলা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে তাদেরকে আমি আল্লাহ উঠতে উঠাই, আল্লাহ তো আরশে আজমে থাকেন, সেই মহান আল্লাহ উঠতে উঠান তো আল্লাহর কসম আরশে আজম পর্যন্ত নিজে উঠে যাবে ঈমান বলা। এজন্য প্যার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা ইজাবাতুন আল্লাহ হাত্তা তাখলুস ইলাইহি, যেই বন্ধ অন্তর অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই মুহূর্তের মধ্যে তার লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত বাধার পর্দাকে ছিন্ন ভিন্ন করে দিয়া একদম ডাইরেক্ট আরশে আজম অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। মুমিন বান্দার মর্তবা তো এত বড়, হ্যাঁ আপনি আমি দেখি ঠেলাওয়ালা, আমি দেখি ঈর্ষাওয়ালা, আপনি আমি দেখি আমার এই গেট কিপার, আমার পাহারাদার, হ্যাঁ আমার চাকর বাকর, আরে সে চাকর বাকর হলে কি, সে তো ইমান ওয়ালা, ইমান বলা যে আল্লাহর কসম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, এক ইমান ওয়ালা আল্লাহর কসম সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে, এক ইমান ওয়ালা মিসকিনের মর্তবা লাখ কোটি গুণের চেয়েও বেশি, বাদশা কি জানে ইমানের কি মর্তবা, বাদশা কি জানে, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, কিন্তু একটা ব্যাপার ছিল, তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন, হযরত ওমরের ব্লাড তার ভিতরে ছিল, হযরত ওমরের ব্লাড, হযরত ইব্রাহিম ইবনে আদম শেষ জীবনে আর ভালো লাগে না রাজত্ব বাদশাহী সিংহাসন, গভীর রাত্রে বের হয়ে গেলেন, দূরে পালায় চলে গেলেন, এটা বাস্তব সত্য। হযরত মানুষ মনে করি ইব্রাহিম আলাইহিস একজন কোন পাগলা দুধের মানুষ ছিলেন, জুলুম তার উপরে, এই জুলুমের বিচার হবে কিয়ামতের ময়দানে যদি ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা ধারণা কেউ এইভাবে করে। হাকিম উম্মত মাওলানা আসাদ আলী থানভীর মতো আলেম দ্বীন বলছেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকীহ, বহুত বড় আরেক। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ফকীহ ছিলেন, অনেক উচ্চ মানের আরেক ওলিয়াল্লাহ ছিলেন। সে জীবনে হঠাৎ করে তার মনের পরিবর্তন, বাদশাহী ভালো লাগে না। আলাম ইয়ালিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, মোমিনদের কি এখনো সময় আছে নাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে, আল্লাহর মহত্ব বুধের কারণে তার অন্তরাত্মা কাঁপতে থাকে, বিগড়িত হইতে থাকে। এক সময় এরকম জিন্দগিতে যখন সুযোগ হয় সেই সময় আসে ভালো আতে গাছ মিলনে কুয়ো খোদা আপি বাতলাতে হ্যাঁ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাজত্ব ত্যাগ করে দিছেন, সব বাদ দিয়ে দিছেন, পরে গিয়ে বাকি জিন্দগি যে আল্লাহ আল্লাহ করি আর ভালো লাগে না। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনে গা কাম, তুমি আল্লাহর নাম ধরো, তুমি আল্লাহকে ধরো, আল্লাহর নাম ধরো, আল্লাহর দিন ধরো, তোমার দুজাহান আল্লাহ নিজেই কামিয়াব বানিয়ে দিবেন। যে মানুষরা আল্লাহর দিন ধরছিলেন খুব, তারা কে ক্ষতিগ্রস্ত? এই বড় জিলানি রহমতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ইমাম গাজ্জালি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, হযরত হাসান বসরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, হারগিজ না মিরাত আকে জিলা জিন্দাত বয়েস সব তার পর জারি রয়ে আলামে দাওয়া। আল্লাহর ভালোবাসা যাদের জীবনকে প্রকম্পিত করে, তো তাদের নাম, তাদের সুখ্যাতি কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, অমর থাকবে, কেউ তাদের নাম বুঝতে পারবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যারা যত বড় বাদশাহী আর নেতৃত্বের অধিকারী সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তসতস হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়ান, আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর জন্যই তাদের জীবন উৎসর্গিত, নিবেদিত, তাদের নাম পৃথিবীতে কেউ বুঝতে পারবে না। ইব্রাহিম ইবনে আদম যদি একজন বাদশাহ থাকতেন, ইতিহাসের বই পুস্তকে খালি তার নাম পাওয়া যেত, এর বাইরে না। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের নাম আপনারা জানেন, এই বিশ্বের যতগুলো তাফসীরের কিতাব আছে, কোরআনের তাফসীর, সবগুলো তাফসীরের কিতাবে ইব্রাহিম ইবনে আদম নাম পাবেন, সবগুলো হাদিসের কিতাবের ব্যাখ্যার মধ্যে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ নাম পাবেন, এই বিশ্বের লক্ষ লক্ষ কিতাবের মধ্যে ইব্রাহিম ইবনে আদমের নাম পাবেন। আব মেরা নাম ভি, আব তেরা নাম ভি আয়েগা মেরে নাম কে সাথ, আল্লাহর উপর জীবন উৎসর্গকারী যারা, তাদের নাম আল্লাহর নামের সঙ্গে উচ্চারিত হতে থাকে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন জিন্দিগির আলোচনার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ মসজিদের চত্বরে আজকে দিনের কথা বলার আল্লাহ পাক তৌফিক দিতেছে। হ্যাঁ, সারাটা বছরই আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমি সারা দেশে, সারা দুনিয়া যেখানে আল্লাহর বন্দারাটাকে ঘুরতে থাকি, কিন্তু আপনারা এটা ইয়াদ রাখেন, আপনাদের টেনশন করতে হবে না, আমি কোনো জায়গায় বয়ান করতে গিয়া আল্লাহ পাকের রহমতে 10 পয়সা 1 পয়সা কারোর থেকে কখনো নিয়ে না আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম যে আপনারা যদি মন চাইছে কিছুদিন পরে বললেন যে আচ্ছা আরেকবার আসুন তো দুই কথা শোনা, আই এম রেডি কি ইংরেজি শিক্ষিত লোক বেশি বেশি আসছে কিনা আসছে, আমি ইংরেজি সাধারণত বলতে পারি না, দু চারটা মুখস্থ শোনা বললো এরকম। পড়ছিলাম ছোটবেলা খারাপ না, কিন্তু পরবর্তী জীবনে ইংরেজি যাই পড়ছিলাম, গ্রামার ট্রামার সব সব ভালোভাবে, অনেকে বিজ্ঞ ব্যক্তির কাছে, পরবর্তী জীবনে আরবি ভাষা কোরআন সুন্নার এই এলমের এই ধারার মধ্যে জীবন উৎসর্গ আল্লাহ পাক এমনভাবে করার তৌফিক দিয়েছেন যে পরে ওই সাবজেক্টের সাথে সম্পর্ক তখন কম ছিল, পরে এখন যখন দেখি হ্যাঁ ইংরেজি হলে তো ভালো হইতো, ইংরেজি বলতে পারলে দেখি যে ইংরেজি শিখিত বন্ধুরা অনেক গুরুত্বের সাথে এটা গ্রহণ করে, যে লোক অনেক বেশি লার্নে। ইংরেজি বলতে পারলেই দেখছে, এজন্য আমার পল্লীতে যে বন্ধু বান্ধবরা আছেন ইংরেজি শিক্ষিত ভালো, এক দোস্ত আসছিলেন আমেরিকান আমার সাথে সম্পর্ক রেখে আমার কাছে মায়া, তো ওরাকে আমি বুক খাড়া করে দিছি মসজিদের মধ্যে, দাঁড়াও ভাই ইংলিশে বক্তৃতা করো, ধূপ ঝট তোমার শুরু করে দিয়েছেন। আর সে যখন আসবে পাকিস্তান হয়ে করাচি হয়ে ঢাকাতে আসবে, তা আবার করাচির শীত সফর দেখলে আবার না এয়ারপোর্টে ঝামেলা করে, তখন সারা দেশে একটা ঝামেলা চলতেছিল। আমি বললাম যে তুমি ভাই ইংরেজি পারো, উর্দু পারো, আরবিও পারো, যে এক কাজ করবা, তুমি ঢাকা এয়ারপোর্টে উর্দু একটাও করো না, আরবি উর্দু বলো না, খালি ধূপ বাংলা ইংরেজি বলবা, ফের দেখো কি হয়। সে আসছে, আসার পরে নামছে, আর তো আমেরিকান আর এই লন্ডনের ইংরেজির উচ্চারণের একটু ব্যতিক্রম আছে, সে আমেরিকান উচ্চারণে যখন ইংরেজি বলতে থাকছে সবাই বলে স্যার। আর দেখতেও মাশাআল্লাহ সেরকম, আসলেও বড় মানুষ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদের বুঝ দেন, আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে চিন্তা থাকার তৌফিক দেন, ইসলাম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন, সর্বস্তরের মুসলমানকে কবুল করেন। আমি আপনাদেরকে বলি, মসজিদে বলতেছি, আল্লাহর কসম করে বলি, যে মুসলমান ঢোল বাজায়, যে মুসলমান বাদ্য বাজায়, যে মুসলমান হারমোনিয়াম বাজায়, কিন্তু আমি তার ঢোল আর বাদ্য আর হারমোনিয়ামটাকে যদি দেখি না, আমি পয়লা থেকে সে আমার মুসলমান ভাই। যেখানে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি তো রব্বুল আলামিন না। কালকে আমাদের যদি রব্বুল আলামিন বলেন যে কিরে তুই আমার নাম নিলি আবার গোলমালও করলি, আল্লাহ আঙুল আশা করছিলাম মাফ করে দিবেন, মনে করছিল এখানে আর কি বলবে কিছু, কিন্তু মরেই গেলাম জলদি জলদি, তবাতিল্লাহির আগার সুযোগ হয় না, মনে মনে আশা ছিল মাফ করে দিবেন, আল্লাহ যদি বলেন যা মাফ করে দিলাম, যা তুই জান্নাতে যা। আর মৌলভী সাহেব ওই গাজী সাহেব যে মনে করছিল যে শয়তানটা, সে তাকে যদি আল্লাহ পাক ধরেন যে কিরে তুই ওরে শয়তানটা ভাবলি কেন, আমার বন্দা আমাকে ডাকে, আমার প্রতি ইমান ডাকে, তুই বলি শয়তানটা যা জাহান্নামে। এখানে আজকে আদালতে এখানে মীমাংসা করবে কে, কোন অ্যাডভোকেটের ব্যারিস্টার সব সেখানে দাঁড়াবে, আজকে কোনো ব্যাখ্যা এখানে এই এই বিষয়ে একটা দুটো হাদিস শুনে যাবি, যারা এরকম বাড়াবাড়ি করতে অভ্যস্ত তাদের কাছে হুশ ফিরে। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলে সই হাদিস, সই হাদিস যারা বলতে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য বলছি সই হাদিস, যে সেটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন, এক মেয়ে যেটা মুসলমান কিন্তু ব্যবসা ভিত্তিতে অভ্যস্ত, নাউজুবিল্লাহ ব্যবসা, সে দেখতে পায় কি যে একদিন প্রচন্ড রোদের মধ্যে একটা কুকুর জিব্বা বের করে হাঁপাইতেছে, জিব্বা বের করে হাঁপাইতেছে, তখন ওই মহিলাটা, ওই মহিলা সে নিজের পায়ের চামড়ার মোজা যেটা খুললে পরে একটা পাত্রের মতো দেখায়, খুললে তারপরে ওড়না দিয়ে পেঁচায়া সেটাকে গভীর কুয়ার মধ্যে ফেলছে, তোর ভিতরে ভরে গেছে পানিতে, ওইটাকে তুলছে আর ওই কুকুরটাকে সে পান করেছে। তিনি বলেন আল্লাহ এই মেয়েটার মৃত্যুর পরে তাকে ডাকলেন যে তুমি এমন গুনার কাজ করছো, জঘন্য নাফরমানি, যার শাস্তি নির্ধারিত ছিল, কিন্তু আমার একমাত্র লোক এই কুকুরের সঙ্গে তুমি সদয় ব্যবহার করছো, বিপাশিত কুকুরটাকে পানি পান করেছো, তোমার এই দয়া দিকে আমার দয়ার দুনিয়াতে ঢেউ খেলছে, তোমাকে মাফ করে দিলাম, যাও তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা তো যাকে দেখি তাকে আসামি মনে করি, এবং রসুলের পাঁচ সাল্লাম বলেন এর হামু মান ফিলার ইয়ার হামকু মান ফিসামা, এই পৃথিবীর মানুষ জমিনের সৃষ্টি তাদের সঙ্গে তোমরা সদাচার করো, মহব্বতের ব্যবহার করো, সদয় হও, তাহলে আসমান ওয়ালা তোমাদের প্রতি সদয় হবেন, দয়ার ব্যবহার করবেন, মানুষ হওয়ার চেষ্টা করি আমরা। হ্যাঁ, কোরআন শরীফের যে আয়াত আমি পড়ছিলাম কি সেটা আজ ব্যাখ্যা খুব সংক্ষেপে তর্জমাটা করে দিই, যে কি বলবো এই আয়াতের পাকের ব্যাখ্যা কত ভারী। আল্লাহ পাক বলেন যারা বলে যে আমার রব তো আল্লাহ, অনেকে ইন্নার তর্জমা সঠিক করতে জানে না, খালি কতগুলি গ্রামার মুখস্থ করে আমরা এসে যাই, হুশ না থাকলে এটার অর্থ বুঝার মজাও পায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এটা তর্জমা আমি দর্জনকে যদি যারা আরবি জানে খাড়া করে দিই, এখন দেখবেন যে এরা ভুল করবে নিশ্চিত, সহি তর্জমা কারণে বলা 100 জনের ভিতরে দুই তিনজন পাওয়া যাবে কিনা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এখন এখানে যারা মৌলবি আছে না আমার সঙ্গে আছে ঢাকা থেকে, সবগুলো কাঁপতেছে, না জানি কোন তর্জমা খারাপ করা আছে আর কোনটা আমি বলি আর কোন বিপদে বলি, জিজ্ঞেস করবো না, চুপচাপ ভয় করো না। কোন বিষয়টাকে আল্লাহ এখানে নিশ্চিত করলেন সেটা নজরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন যারা বলে আমার রক্ত আল্লাহ, আর এই কথার উপর জীবনভর টিকে থাকে, স্থির থাকে, অবিচল থাকে, এটা তুরন্ত সত্য এবং নিশ্চিত যে তাদের উপরে অবতীর্ণ হন অসংখ্য ফেরেশতারা, এবং তাদেরকে বলে যে ফেরেশতারা কোন ভয় নেই, কোন টেনশন করো না, লা তাখাফু ওয়া লা তাহজানু, বাব শুরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছিল আগের দিকে, আগে থেকে দেওয়া হচ্ছিল মানে কখন এই কথা, তাহলে মানে মৃত্যুর পূর্ব সময়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যারা ঈমান দিয়ে জীবন কাটায় আর ঈমান দিয়ে এরকম তাদের মৃত্যুর সময় উপস্থিত হয়, আল্লাহ পাকের ফেরেশতারা দলে দলে আসেন। হাদিস শরীফে আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দূর তার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা দলে দলে বসে যান। এত এত ফেরেশতার দরকার ছিল না, একজন ফেরেশতাই তো রূহ বের করে নিয়ে যেতে পারে। এই বান্দার সম্মানার্থে আল্লাহ পাক এত ফেরেশতাদেরকে পাঠান, যাও জমাত বুদ্ধি হয়ে সকলে যাও, আমার এই পেয়ারা বন্ধুকে নিয়ে আসো তোমরা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তোমার বন্ধু ছিলাম দুনিয়ার জীবনও, তোমার বন্ধু পরকাল জীবনও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন তিন জায়গাতে ফেরেশতারা এইরকম অবদান করবেন এবং সান্ত্বনা দিবেন মৃত্যুর আগে। এই মৃত্যুর আগে কোন টেনশন করো না ভাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তখন এই লোকটা, এই মুসলমান, এই মুমিন বান্দা অস্থির হয়ে উঠবে যে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আল্লাহ পাকের নিকট। তখন ফেরেশতারা বলবেন যে থাকবেন নাকি কয়েকদিন আর এখানে, কয়েকদিন থাকবেন এদিকে নাকি, আজ চিনে নেই আর আপনি, আরে ভাই জলদি করো তো তাড়াতাড়ি নিয়ে আসলো। সেদিন হবে আমার আনন্দের দিন যদি রব্বুল আলামিন বলবেন সিয়াদি দুনিয়া ছাড় জলদি আয় আমার কাছে, সেদিন হবে আমার প্রকৃত আনন্দের দিন। এই চট্টগ্রামের সন্দীপের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা এহসান রশাদ রহমতুল্লাহ আলাইহ, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ শিষ্য, আমাকে ভীষণ স্নেহ করতেন, মহাব্বত করতেন। হুজুরের সঙ্গে দেখা করছি চট্টগ্রাম, হুজুর বললেন যে অনেক কথা বললেন, কত মজার মজার কথা, তার মধ্যে একটা বললেন যে এখন আর অন্য কোন ঝামেলা নাই, একটাই যে আর দুই হাইকে নিকলে দম তোমার সামনে, প্রিয় মাওলা একটাই মনে রাখবে, তুমি চায়া থাকো তোমার জন্য আমার রুটা বাইর হয়ে তোমার উদ্দেশ্য রওনা হয়ে যাবে। আর দুই হাইকে নিকলে দম তোমার সামনে, হাম তোমার সামনে হো তুম আমার সামনে, তুমি সামনে থাকো আমি সামনে থাকি, এই সময় আমার রু বাইরে হয়ে গেলে আমার পরম মজা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ ছিলেন ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহ, মেরকাত শরীফ মিশকাত কিতাবের প্রথম খণ্ডে ঘটনা আছে। এই বুজুর্গের এই যে কোরআন শরীফ আছে এই কথা, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ পাক বলেন যে বান্দারা আমার সঙ্গে বন্ধুত্ব নিবিড় ভাবে গভীর ভাবে বন্ধুত্ব স্থাপন করে, আমার এই আমার প্রিয় বন্ধুরা ওদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো টেনশন নাই, টেনশনের কোনো বিষয় নাই আর কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। আমার কাছে আসবা, প্রিয়জনের কাছে আসবা, মায়ের কোলে কি টেনশন, তা আমার কোলে তার কিসের টেনশন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, মায়ের কোলে বাচ্চা সবচেয়ে শান্তি পায়, সান্ত্বনা পায়, রব্বুল আলামিন আমার কাছে আসছে তোমার কি টেনশন, বলো মায়ের মায়ের কাছে ভয় লাগে, মাওলার কাছে আসছে কিসের ভয়। حضرت عباس رضی اللہ تعالیٰ عنہ انتقال ہوئے رسول اللہ صلی اللہ علیہ وسلم چاچا حضرت عباس کا چلے عبداللہ ابن عباس بھیشن بیتیت شوکا ہوتو ابا دنیا تھی چلے گیسن سکلے آسین سانتنا دین سانتنا دین بےدوئین ایک مانوش ایک دمی گاؤں گرامر لوک অনেক সময় সাদা মাথা সরল মানুষ এমন সুন্দর কথা বলে প্রাণ ফেলে নিয়ে যায়। গাঁও গ্রামের এরকম লোকেরা বিড়ি খায়, সিগারেট খায়, সাদা মাথা খায়, এমন একটা সুন্দর কথা বলে পরে প্রাণটা কেড়ে নিয়ে যায়। হ্যাঁ, আপনি তো আমার মায়ের, আপনার মায়ের অনেক খেদমত করলেন, অনেক খেদমত করে আল্লাহ দেখলাম কি মায়ের কাবাব খাওয়ান, মায়ের জন্য ভালো ভালো কাপড় আনেন, মায়ের সামনে মায়ের জন্য কি এসি লাগাই দিচ্ছেন, আল্লাহ কত যত্ন আপনি করেন। আমরা তো পোড়া কোমার কিচ্ছু করতে পারিনি, তবে কি আমার মা পান পছন্দ করতেন, ভিজা সিবাই পছন্দ করতেন আর সাদা। আমি বাজার থেকে আসতে সময় গরিব মানুষ, নাই তো কিছু, না বিরিয়ানি না এসির ব্যবস্থা, আমি মার জন্য তালাশ তালাশ করে সুন্দর দিকে ভালো দিকে বাইসা বাইসা ভিজা সুবাই নিয়ে আসতাম, ভালো দিকে মতমসা পান নিয়ে আসতাম আর একদম ভালো সাদাটা কিনে আনতাম, আই না সেই মায়ের কাছে দিতাম। এই মা অপেক্ষা থাকছেন আমার পুতে নিয়ে আসবে, এই মা এটা পায়া আল্লাহ আমার একটা পুত দিচ্ছেন আল্লাহ, তা মায়ের কি খেদমত করে। দেন আপনি যে ঘন্টা বেশি বয়ান দিলেন মায়ের কি খেদমত, এসি ফ্রিজ আরো কত কিছু, ওই লোকের এই বর্ণনা আপনার সবটা শেষ। ওই গাঁও গ্রামের সরল লোকটার এই কথা একদম শেষ। ঠিক অনুরূপ ঘটনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সব বড় মানুষের সান্ত্বনা দেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তিনি বলেন যে গাঁও গ্রামে একটা লোক আছেন, তিনি এসে বললেন কি আপনার আব্বা তো চলে গেছেন আল্লাহর কাছে, আপনার জন্য আল্লাহ কে রেখে গেছেন, নিজে চলে গেছেন আল্লাহর কাছে আর আপনার জন্য আল্লাহ কে রেখে গেছেন। যে আগে দেখতাম আমি আমার বাচ্চাকে, এখন আল্লাহই দেখবেন, আল্লাহ যথেষ্ট। তিনি বলেন আমার মন ভরে গেল, আহা কি কথা গুলো, আর এতদিন আপনার বাবা ছিলেন আপনার তত্ত্বাবধানে, বুড়া মানুষ আপনি দেখতেন, এখন তাকে ডাইরেক্ট দেখবেন বাবু লাগবে, আপনার দেখা লাগবে না। হযরত আব্বাস বলেন যে এই গাঁও গ্রামের লোকটা আল্লাহ এমন সান্ত্বনা আমাকে দিলেন যেটা আর কেউ দিতে পারেনি, এজন্য বড় শিক্ষিত হওয়া বড় কথা নয়, হ্যাঁ না, দুনিয়ার লাইনে বা দিলের লাইনে যে কোনো জাহিরি বাহ্যিক শিক্ষিত হওয়া বড় কথা নয়, দিলের মতো দিল বানানো দরকার, মানুষের মতো মানুষের আত্মা অন্তরে তৈরি করা দরকার। হাকিম উল উম্মত মাওলানা আসাদ আলী খান রহমতুল্লাহি বলতেন, আগার ইয়ে ইনসান ইনসান বন জায়, এই সব কুছ হ্যায়, এই মানুষ যদি মানুষের মতো মানুষ হয় সেই সবচেয়ে বড়, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো জায়। এই মানুষের মানুষ হওয়ার রাস্তা হলো আল্লাহর সঙ্গে নিবিড় ভালোবাসার বন্ধন পয়দা করা, তবেই সে সত্যিকার মানুষ। ফাদা বলতেন চিস্তি রহমতুল্লাহি বলতেন যে মানুষ আল্লাহর ভালোবাসা ওয়ালা একটা অন্তর পয়দা করে নাই, করতে পারে নাই, তার ভিতরে মানুষের অন্তরই নেই, সে পশুর অন্তর নিয়ে পৃথিবীতে বসবাস করে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করলেন, লোকেরা যেহেতু ইব্রাহিম ইবনে আদমকে পিসা বুজুর বুজুর্গ মানুষ মনে করে, এজন্য অনেকে গুরুত্বের সাথে তার বিষয়টাকে নিতে চায় না, বিশেষ করে ওই সকল আধুনিক শিক্ষিত লোকেরা যারা অনেক আলেম ওলামার বয়ান পছন্দও করতে পারেন না, যে বুজুর্গ মানুষ পিসাব মানুষ, অথচ তিনি তো খালি পিসাব না, তিনি দিন দুনিয়া দেখছেন সর্বোচ্চ ভাবে, দুনিয়ার সর্বোচ্চ আসনে আসীন ছিলেন, সিংহাসনের অধিপতি ছিলেন, কিন্তু তার কাছে ভালো লাগে না। জিতলে শাহী আজ গুজরি পোষ হ্যায় যায় শাহী সকর মেরু পোষ হ্যায়। মাওলানা জালালুদ্দিন রুমির মতো মানুষের নাম শুনলে ওখানে অনেকে আর কোনো নাম পায় না, রুমির নাম বলে। মাওলানা জালালুদ্দিন রুমি সেই যুগে মহান শরীফ পড়াইতেন এবং বাদশার ছেলেরা উজিরের সন্তানরা মাওলানা জালালুদ্দিন রুমির নিকট যে বুখারি শরীফ করতেন, এত বড় আলেম ছিলেন, আর দুনিয়ার লাইনে তিনি বাচ্চা খাওয়ার জন্য সার নাতি ছিলেন, দুনিয়ার লাইনে বড় দিনের লাইনেও বড়। সে মাওলানা রুমি মসনবী শরীফে বর্ণনা করেন যে এই বাচ্চা ইব্রাহিম ইবনে আদম যখন দুনিয়ার থেকে আলাদা হইয়া আল্লাহর মহব্বতে জীবন উৎসর্গ করলেন, দুনিয়ার এই সাজ সজ্জা এগুলো তখন আর পছন্দ করতেন না, একদম স্বাভাবিক সহজ সরল জীবন যাপন করতেন। উজির পুরানা একজন উজির, তিনি একদিন ভাবলেন যে দেখে আসি লোকটা হলোটা কি, গিয়ে দেখলেন যে জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন যে উজির গিয়ে দেখলেন যে ইব্রাহিম ইবনে আদম ওই সুই দিয়া নিজের কাপড় সিলাইতেছেন, কোর্তা বা লুঙ্গি সিলাইতেছেন, ওদের দেখে খুব তিরস্কারের সাথে হাসলো, সে কোন মোল্লা ছায়া যে পড়ছে আরে আমাদের সার হল ওটাকে। হযরত ইব্রাহিমের আদাম যখন লক্ষ্য করলেন যে এই লোকটা তিরস্কারের সাথে হাসতেছে, এই লোকটা শেষ হয়ে যাবে, এই লোকটাকে বাঁচানো দরকার, বড় ভুলের মধ্যে আছে। এ মনে করছে আল্লাহর মহব্বতের রাস্তায় আল্লাহর দিনের পথে জীবন উৎসর্গকারীরা নিচু শ্রেণীর লোক হয়ে যায়, নাউজুবিল্লাহ। তিনি তাড়াতাড়ি হাতের সুইটা পানিতে দরিয়াতে নিক্ষেপ করলেন এবং দরিয়াকে বললেন, হে দরিয়া আমার সুই ফেরত দাও। অনেক বন্ধুরা বলবেন, এইসব ইচ্ছা কি সত্য? তা আমি কি বুখারি শরীফ থেকে শোনানো শুরু করব? আপনারা আমাকে সময় দিতে বললাম, আমি শোনাবো ইনশাআল্লাহ। যে বুখারি বুখারি শরীফে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি এক অধ্যায় কায়েম করেছেন, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত অলৌকিক ঘটনা বলি, এটা বাস্তব জিনিস। শিরোনামটা তো শুনাইলাম কমপক্ষে, হাদিস শুনতে চাইলে তাও শোনাবো। যাই হোক, হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ তিনি সুই ফেললেন দরিয়াতে। এরপরে দরিয়াকে বললেন কি, এই আমার সুই দে, দরিয়া আমার সুই দে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহ কবিতার ভাষায় বলেন যে, সদ হাজার মাহিয়ে আল্লাহ হিয়ে সৌদনে ধর বরলবি হর মাহিয়ে, লক্ষ লক্ষ মাস দরিয়ার কূলে ভিড় করতেছিল, প্রতিটি মাসের মুখে এক একটা স্বর্ণের সুই। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ ধমক দিয়ে বললেন, স্বর্ণের সুই প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পুরুষদের জন্য তিনি নিষেধ করে গেছেন, স্বর্ণের সুই না, আমার লোহার সুই ফেরত চাই। কিছুক্ষণের মধ্যে আরেকটা মাস লোহার সুই নিয়ে কূলে আসছে। ইব্রাহিম ইবনে আদম সেই লোহার সুইটা তুলে নিয়ে আসলে উজির এই গ্রীষ্ম দিকে দৌড়ে গিয়ে পায়ের উপর পড়ছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমার বেয়াদু হয়েছে। যে পথে আপনি চলছেন সেই পথে আমাকে নিয়েও চলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আল্লাহর রহমতের বরকতে, আল্লাহর রহমতের উসিলাতে কত সব যে এইরকম আজব আজব ঘটনা বলি আল্লাহর রহমতে আমার মনে পড়তেছে, কিন্তু যেহেতু সময় বেশি হয়ে গেছে কয়টা বাজে, ওহো দশটা, এই জন্য আমি মুনাসিব মনে করি না যে আরো কথা লম্বা হোক। এজন্য যে কটা হাদিস শরীফ পড়ছিলাম, আমি কি হাদিস নির্বাচন করছিলাম আপনারা শুনেন এবং একটু খালি অনুগত শুনে যান। قال رسول الله صلى الله تعالى عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا, সবচেয়ে উজ্জ্বল মুসলমান তারা যাদের চরিত্র যত উঠে, নামাজ লম্বা, কেরাত লম্বা, পাগড়ি লম্বা, হ্যাঁ ওয়াজ আর বক্তৃতা ইসলামের জন্য খুব লম্বা, কিন্তু চরিত্র সুন্দর না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওর সঙ্গে দুর্ব্যবহার, ওর বিরুদ্ধে বক্তৃতা, ওর বিরুদ্ধে গীবত, ওর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র। হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিম মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি, সবচেয়ে অসহায় ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি যে তার সালা জাকাত সিয়াম ব্যায়াম সব আছে, নামাজওয়ালা, রোজাওয়ালা, জাকাতওয়ালা, নফল নামাজওয়ালা সব আছে, আমল আর আমল, কিন্তু এই লোকটা সে কিয়ামতের ময়দানে আসবে, ওয়াতি কদ সাতামা হাজা, কদ সাতামা হাজা, চরিত্র ভালো ছিল না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নামাজওয়ালা দুনিয়ার মানুষ জানে সে বুজুর্গ মানুষ, বড় নামাজি, বড় একদম জাকাত সদকাওয়ালা, খুব নফল আমলওয়ালা, এসরাকে মজুদ, আউয়াবিনে মজুদ, তাহাজ্জুদে মজুদ, হজ উমরা খুব করতেছে, খুব ভালো মানুষ, কিন্তু এই লোকটার অভ্যাস ছিল কি, এই লোকটার অভ্যাস ছিল যে কাউকে ছাতা মাহাজা, কারো কাউকে গালি গালাজ করছে, ছাতা মাহাজা কাজা মাহাজা, আর একজনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা তার বিরুদ্ধে ছড়াইছে, পাকালা মাল হাজার, আরেকজনের মাল সে সম্পদ হরণ করছে, সে সাপাকা দমা হাজা, আরেকজনকে খুন করছে, সে হ্যাঁ এইসব কাজ করে বেড়াইছে এবং সে এভাবে কারো গীবত করছে, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, জরা বা হাজা কাউকে বাচ্চা করছে অন্যায় ভাবে এসব কাজ করছে, সে যখন কেয়ামতের ময়দানে আসবে মহারব্বুল আলমিনের সামনে এই মানুষগুলো গিয়া তারা অভিযোগ করবে যে আল্লাহ পাকের নিকট পাইউতা নামাজের নেকি, যাকাতের নেকি, সৎকার নেকি, নফল নামাজের নেকি, সব নেকি বিভিন্ন লোকদেরকে বুঝাইয়া দেওয়া হবে। ফাইজা ফানিয়া হাসানাতুহু, যখন তার সবগুলো নেকি শেষ হয়ে যাবে কিন্তু এখনো পাওনা তার রয়ে গেছে, তোরে হাত তখন তার কর্তাদের উপর চাপায় দেওয়া হবে ওদের গুণা গুলো, তোর গুণা তুই নে দেখি তো শেষ বুঝাবি কি দিয়া, ওর গুণাগুলো ওদের গুণাগুলো তখন তার কর্তানে চাপানো হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। দ্বীনের বড় আমলওয়ালা লোকেরা আজকে আমাদের মধ্যে অনেকেই এরকম আছে। হাকিমুল উম্মত মাওলানা আসাফ আলী ফারুক রহমতুল্লাহ বলতেন, আমার জমানা সম্পর্কে আমি জানি যে যাদেরকে দেখি দিনদার, নেককার, আমলওয়ালা, বয়ান বক্তাওয়ালা, দিনের খেদমত মেহনতওয়ালা, কিন্তু আমি নিজে দেখতে থাকি এরা এক একজন মানুষের জীবতে আক্রান্ত, মানুষের নামে বদনাম করতেছে, কারো দোষ বয়ান করতেছে, কারো নামে বদনাম করতেছে, কারো বিরুদ্ধে অপমান করতেছে, এইভাবে নিজেরা সব শেষ হয়ে যেতেছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি আমার গোলামকে মারতেছিলাম, কথা শুনলাম কি পিছন থেকে কে যেন আওয়াজ দিচ্ছেন, তুমি এই গোলামের উপর যতটা ক্ষমতা ধর মহান আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা ধর। আমি ভাবলাম যে কে আওয়াজ দিলেন, পিছনে তাকিয়ে দেখি ফাইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আওয়াজটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাঁপতে থাকলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য গোলামকে আজাদ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে যে আজাদ করে তুমি সন্তুষ্ট করে দিলা, যার কারণে মাপ পাওয়া গেল, সে খুশি হয়ে গেল, তোমাকে মাপ করে দিল, লাউলাম তাফা লাফাতাম না, যদি আজকে তুমি এই ঘটনা না করতা, এই বিষয়টা এখানে চুকা না ফেলতা, তুমি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি হলে কি হবে, তারপরও এই অপরাধের জন্য জাহান্নামের আগুন নিঃশব্দে তোমাকে গ্রাস করতে হবে। অনেকে এই বক্তৃতা শিখবে, আমরা দিনের কাজ করি আমাদের গুণা অটোমেটিক মাফ, এগুলো সব শয়তানের ধোকা, লাখ ওয়াজ করলে, লাখ বয়ান করলে, লাখ লোকদেরকে নামাজে নিয়ে আসলে যে মানুষের উপরে জুলুম অত্যাচার, মানুষের নামে কিবত করা, মানুষকে বদনাম করা, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, মানুষ খুন করা, মানুষের হক নষ্ট করা, কুশিন গালিটা মাফ করবেন আল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যতক্ষণ না ওই বন্দারা মাফ করে দেয় আমাদেরকে, আমরা যদি আসামি হই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে মুসলমানদের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন, দাব্বাই ইলাইকুম দাউল উমামে কাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা, অতীতের উম্মত গুলো ধ্বংস হয়েছে যে জিনিস, যেই রোগের কারণে, সেই রোগ তোমাদেরকে পায়ে পড়ছে, সেটা হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হিংসা কি? মুখাত্মকতা, হিংসা, হিংসা, হিংসা মানে আরেকজনের সম্মান দেখলে সহ্য হয় না, আরেকজনের কল্যাণ দেখলে সহ্য হয় না, আরেকজনের উন্নতি দেখলে সহ্য হয় না, আরেকজনের দিন দেখলেও সহ্য হয় না, আরেকজনের দিনের খেতত দেখলেও সহ্য হয় না। আমি দিনের খেতত করবো, আমি বলছি, আমি বক্তৃতা করবো, আমারটা শুনবো, আরেকজনটা শুনবে কেন, ওরটা বন্ধ করো, কাটা দিশাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন, আল্লাহর দিনের কথা যারা বলে তাদের পথে যারা কাটা বিছায়, এরা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী, এরা সবচেয়ে বড় আসামি কাল কিয়ামতের ময়দানে। আজকে দিনের কাজ যারা মজবুর, এরকম বিভিন্ন লাইনের দিনের ক্ষেত্র চলতেছে, কেউ কোরআন শরীফ শুদ্ধ করে, কেউ ইমাম, কেউ নামাজ পড়া, কেউ ওয়াজেন সাহ, কেউ ওয়াজিয়ত করে, হাজার দিনের কাজ আছে। কারণ আল্লাহ পাক তো বলছে যে আমার নবী ইয়াতলু আলাইহি আয়াত ওয়া ইউজাক্কিহু ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আমার রাসূল ইয়াতলু আলাইহি কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা দান করেন। এক ব্যাখ্যা, আর আয়াতের অর্থ যদি হয় মুজিজা, আমার রাসূল মুজিজা বয়ান করেন, মুজিজা আল্লাহ পাকের আয়াত মুজিজা সমূহ বর্ণনা করেন, অলৌকিক ঘটনা বলি যাতে তার নবুয়তের সত্যতা প্রমাণিত হয়, এবং এরপরে ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, হ্যাঁ, এবং কোরআন সুন্নার তালিম করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাসকিয়া শিরক থেকে মুক্ত করার কাজ, আর মুসলমান হয়ে গেল ইউআলিমুহুম, যদি তারা মুসলমানই হয়ে গেলে তাহলে তাদেরকে কি ছেলের থেকে মুক্ত করার বিষয় নেই, তাহলে অশুদ্ধ চরিত্রকে তাদেরকে শুদ্ধ করে, সংশোধন করে, পরিবর্তন করে, যেটাকে কোরআন সুন্নাহর পরিভাষায় এসলা এবং তাসকিয়া বলে। অনেকে তাসকিয়া এটা জানেই না, কয়ে যে পিসাবরা কি করে এটা, আপনি প্রফেসর বললে দোষ নাই, ডক্টর বললে দোষ নাই, মাস্টার বললে দোষ নাই, হেডমাস্টার বললে দোষ নাই, ওস্তাদজি বললে দোষ নাই, পিসাব বললে দোষ। পীর এটা এই বিশ্বের কোন কোন অঞ্চলে এটা বলতে বোঝায় যে ইসলামের একটা অধ্যায়ের শিক্ষক, ইসলামের একটা অধ্যায়ের মহান শিক্ষক। এটা আরবি শব্দ হল শায়ের। একটা ছেলে যুবক, তার বয়স হল 26, কিন্তু সে ভালো আলেম, তাকেও ডাক দিয়ে আরবরা বলে শেখ ইজনিস তাকাদ্দাম তাফাজ্জাল। কি বলে কিনা, একজন 25 বছর 26 বছরের যুবক ছেলেকে শ্রদ্ধা জ্ঞাপনার্থে শেখ বলে ডাক দেয়। অত শেখ শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধ। কি কথা বুঝেন নাই, শেখ শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধ, কিন্তু আরবের রেওয়াজ অনুযায়ী শ্রদ্ধাভাজন ব্যক্তিকে শেখ বলে ডাক দেয়। অনুরূপ ভাবে যে ইরানে, ভারত মহাদেশে, বলকে, এই সকল অঞ্চলের মধ্যে যে ইসলামের চারিত্রিক বিষয়টিকে যারা শিক্ষা দেন, আল্লাহ রসুলের সঙ্গে নিবিড় ভালোবাসার বন্ধন শিক্ষা দেন, সুন্নতের জীবন শিক্ষা দেন, আল নাফরমানি মুক্ত জীবন শিক্ষা দেন, আল্লাহর সঙ্গে ভালোবাসার অধ্যায় শিক্ষা দেন, আল্লাহকে সর্বক্ষণ যেখানে থাকি স্মরণ রাখা, ধ্যানস্থ রাখা শিক্ষা দেন, এই মহামনীষীদেরকে যে পৃথিবীর একটা বিশাল অংশে পীর বলে আখ্যায়িত যদি করা হয়, তো এখানে দোষ কিসের? যে কুষ্টিয়াতে ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে যারা ওখানে শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে কি আলেম আলেমে দিন বলে? হে আলেমে দিন, হে নাই বলে এরকম ডাক দেয়? ওখানে তো সকলকে প্রফেসর বলে, সে পড়ায় তাপ্তি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বলে প্রফেসর। কি কথা বুঝেন নাই, সেখানে কি দোষ হয়? তো কি ব্যাপার, ইসলামের যে বুখারী শরীফের ব্যাখ্যা দেন ওখানে, তাকে ওখানে প্রফেসর বলে, ইসলামিক সাবজেক্টের প্রফেসর, তো প্রফেসর বললে দোষ নাই, খালি ইসলাম বললে কেন দোষ হয়? এটা হলো মস্তিষ্কের গুণা, মস্তিষ্কের অপরাধ, মস্তিষ্কের কোন কালিমা। হ্যাঁ, এই নামে কিছু লোক আছে যারা সীমা অতিক্রম করে, যে সীমা অতিক্রম করে এরকম লোক আছে কলেজ ভার্সিটিতে, স্কুল কলেজে, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে, এমন প্রফেসর নাই যে সীমা লঙ্ঘনকারী বহু আছে। তাই বললাম কি প্রফেসর শব্দটা কি আমি বাদিয়ে দেব? যে যে সীমা লঙ্ঘন করে, যে চরিত্রকে কলুষিত করে, তার জন্য সে দায়ী। এই শব্দটা, এই পরিভাষাটাকে আমি দায়ী করি কিভাবে? বরফের জিলানি পিসা, সাদা মহিউদ্দিন চিস্তিও পিসা, জুনায়দ বাগদাদিও পিসা, শামসুদ্দিন তাবরিজিও পিসা, হ্যাঁ ইরানের হাফিজ সিরাজিও পিসা, এরাও তো পিস ছিলেন। আমি যদি এই শব্দটাকে আক্রমণ করি, এই মানুষগুলোর উপরে আমার আক্রমণ হয়, তাহলে এতগুলো মানুষের বিরুদ্ধে কালকিয়া, মানুষের পক্ষ থেকে কালকিয়া হতে মহান আল্লাহ সম্মুখে যখন মোকদ্দমা হবে, এগুলোর থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? মুসলমান ভাইয়ের এগুলো কি ভাববে, নাকি এরকম স্বাধীনতা লাগামহীন ভাবে যা খুশি বলতে থাকার অভ্যাস বানায়া কেয়াল কেয়ামতের ময়দানে কোন একটা এমন কৌশলের খেলা খেলবো, পার হয়ে আল্লাহকে ফাঁকি দিয়ে জান্নাতে পৌঁছে যাব? আমার প্রিয় বন্ধুরা, আফসোস, বহু আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অতীতের উম্মতগুলো ধ্বংস হয়েছে যেভাবে, সেই রোগটা তোমাদেরকে পেয়ে গেছে, হিংসা এবং বিদ্বেষ। হিয়াল হাল, এটা এটা একদম মাথার চুল মুন্ডানোর মতো সব শেষ করে দেয়। হিয়াল হাল, এটা এটাকে একদম সব শেষ করে দেয়। হাল এটা, এই শব্দটা আসলে আরবিতে বলে হাল, মানে হলো যে নাপি, এটা হলো নাপিদের কাজ করে, যে হিংসা এবং বিদ্বেষ নাপিতের মতো কাজ করে, নাপিতের কাজ করে। নাপিত তো মাথা চুলু, তাহলে তো সার, আমি এই কথা বলছি না হিংসা বিদ্বেষ হওয়ার কারণে কারো মাথার চুল ঝরে পড়ে যাবে, হিংসা বিদ্বেষ নাপিতের মতো মাথার চুল ঝরাইবে না, এই ভুল অর্থ মনে করো না। হিংসা এবং বিদ্বেষ যার মধ্যে পয়দা হয়, যার প্রতি পয়দা হয়, তার দিনকে, দিনী জিন্দগিকে, ইমানি জিন্দগিকে একদম ধ্বংস করে দেয়। যে খুর যেরকম বেরেন এবং খুর যেরকম পুরা মাথার চুলগুলো ধ্বংস করে দেয়, এই লোক যার মধ্যে হিংসা পয়দা হয় পুরো দিনকে ধ্বংস করে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই অর্থে আর এক হাদিসে, এই হাদিস যেটা বললাম এটা মুস্তাদ আহমদ এবং তিরমিজি শরীফে আছে, আরেকটা হাদিস ইয়া কুমল হাসান, সব দা নিজেকে রক্ষা করো হিংসা থেকে। হ্যাঁ, ফাইনাল হাসানাত ফাইনাল হাসানাত তাক ইয়া কুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব, যে আগুন যেরকম শুকনা কাঠকে তালায় একদম শেষ করে দেয়, হিংসা মানুষের নেকি গুলোকে এইভাবে শেষ করে দেয়। তার মানে কি? সর্বশূন্য কিতাবের মধ্যে এটা ব্যাখ্যা লিখছেন চমৎকার, যেটা মুতাজিলার ব্যাখ্যা না, আহলে হকের ব্যাখ্যা। সেটা কি? যে এইভাবে যে যখন হিংসা পয়দা হয়, ওর বিরুদ্ধে কি বোধ করে, ওর বদনাম করে, ওর বিরুদ্ধে অপবাদ দেয়, ওর উপর জুলুম করে, নানান কিছু এইভাবে করতে 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 এই পরিমাণ নিজের ধ্বংস হয় যে শেষে নিজের নেকি গুলো কালকে আমাদের ময়দানে ওই যে বিভিন্ন অপরাধের বাবদ দিতে 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 পরে দেখা যাবে নিজে শূন্য হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। এই অর্থ এখানে মুতাযিলারা যে বলে যে গুনাহ করলে সব নেকি শেষ, এটা তো এইটা এই হাদিস দিয়ে ওই দলিল দেওয়া ঠিক হবে না। এই জন্য আহলে হকের তর্জমা ওইটা, যখন হিংসা আক্রান্ত হয় নানান অপকর্মে লিপ্ত হইতে থাকে, যার বিরুদ্ধে হিংসা তার ব্যাপারে বহুল অপকর্মে লিপ্ত হইতে থাকে, এতগুলো পাপে লিপ্ত হয় শেষ পর্যন্ত কাল কিয়ামতে যাদের বিরুদ্ধে হিংসা ছিল নিজের সব থেকে তাদেরকে বুঝিয়ে দিতে দিতে ওরা কিছু থাকবে না। যারা এই ব্যাখ্যা দিচ্ছেন তারা বলেন যে যদি কিছু দেখি ও যদি হিংসার জন্য সব থেকে শেষ হয়ে যায় তাহলে কাল কিয়ামতে লোকদেরকে সে বুঝিয়ে দিবে কোথ থেকে, নেকি না থাকলে বোঝা গেল যে হিংসার কারণে সব থেকে শেষ হয়ে যায় এটা কথা না। হিংসা একটা গুনাহ, যে গুনার কারণে এত পাপে লিপ্ত হইতে থাকে যেগুলোর জেরে দিকে সব নাকি কালকে আমাকে ঘুরে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিউ মা নাওয়া। মানুষ বুখারী শরীফের শুরুতে হাদিস দিচ্ছে, হাদিস আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তোমাদের অন্তরটা রূপ আল্লাহর দিকে করো, আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আমার জিকির আল্লাহর জন্য, আমার চোখ মেলা আল্লাহর জন্য, আমার কান খোলা আল্লাহর জন্য, আমার অন্তরের জিকির আল্লাহর জন্য, এইরকম জিন্দেগি বানাও, আমি জিকির রূপ করবো আল্লাহর জন্য। এইভাবে যদি অন্তর বানাও নিঃসন্দেহে তুমি আল্লাহকে পাবে। আমি বয়ান করি আমার নামের জন্য, আমি স্টেজে দাঁড়ায় ভাষণ দিতেছি সুনাম অর্জনের জন্য, নেতা হওয়ার জন্য, ডক্টর অভিজ্ঞান হওয়ার জন্য, তাহলে তো আমার নিয়তি হলো দুনিয়া এবং দুনিয়ার সুখ্যাতি। তাহলে এইরকম ব্যক্তি সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতে এদেরকে ডাকা হবে এবং বলা হবে তুমি এই সব করছো আমার জন্য না, তোমার নিজের জন্য, এই সব দুনিয়াতে তুমি পাইয়া যেছো সুনাম সুখ্যাতি, যাও জাহান্নামে। তাকে টানতে টানতে নিয়ে হেতরেতে হেতরেতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সুন্নাহ এক একটা আদর্শ বড় মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিস ছোট নাই, প্রত্যেকটা বড়। আল্লাহ রাসূলের পরিচয় যা যা আমল প্রত্যেকটা বড়। এগুলোর অপব্যাখ্যা দিয়া এদিক সেদিক ব্যাখ্যা দিয়ে নিজেকে ধ্বংস না করি, হ্যাঁ দাড়ি সুন্নত মোতাবেক রাখি, মোজ কাটি, নখ কাটি, ইসলামী লেবাস পোশাককে অগ্রাধিকার দেই। মুসলমান ইহুদিদের পোশাক কেন আমরা পরবো, খ্রিস্টানদের পোশাক কেন আমরা পরবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বা বিকওম ফাহু কালচার অনুসরণ করে সে ওই গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অন্তত এই অনুসরণের ক্ষেত্রে। তার মানে কঠিন বিষয় এটা, অত্যন্ত কড়া সতর্ক মানে যে তুমি মুসলমান হইয়া অন্যদিকে গেলা কেন। এই জন্য আমি বলছিলাম যে এই আয়াতের অর্থ কি, আয় হল যে আমানু উদ্ভুল উঠেছিল মিকা আপা, হে ইমানওয়ালারা পূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। কি অর্থ? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আগে তৌরাত কিতাবের অনুসারী ছিলেন। যখন ইসলাম গ্রহণ করছেন তিনি ভাবলেন কি, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি আমার হজ আমার তেলাওয়াত আমার শরীয়তের সব বিধান আমি স্থিরধার্য করছি, কোনটা তো আমি একটু ব্যতিক্রম করি না। তবে কি যে ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া ফরজ না, ওয়াজিব না, আর তৌরাতের অনুসারীদের জন্য উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। আমি যেহেতু আগে তৌরাতের অনুসারী ছিলাম, তা আমি যদি উটের গোশত না খাই তো এতে কোনো ইসলাম তো কোনো আপত্তি করার কথা না, কারণ এখানে কোনো বাধ্যবাধকের জন্য নাই। ঠিক আছে, তাহলে শুনতেছেন, তাহলে আমি উঠে গোস্ত খাবো না, কিন্তু তাহলে কথা এই রেজাল্ট তিনি যে আনলেন কিসের থেকে, যেহেতু আমি তৌরাতের অনুসারে ছিলাম ওই কথাটা এর মধ্যে যোগ হয়েছে, এখানে আল্লাহ পাক তাকে পাকড়াও করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখানে আল্লাহ পাক পাকড়াও করছেন যে কি তুমি আমার রসূলের হাতে নিজেকে ন্যস্ত করার পর, ইসলামের হাতে কোরআনের হাতে নিজেকে পূর্ণাঙ্গভাবে ন্যস্ত করার পর তৌরাতের উদ্ধৃতি তৌরাত ওয়ালাদের রেফারেন্স তুমি কেন দিচ্ছ? এটা এখানে চলবে না। আল্লাহ পাক এই ক্ষেত্রে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা উদখুলু আসো ফিসসিলমে ইসলামের মধ্যে কাফা পূর্ণাঙ্গভাবে। আজকে যে সকল মানুষ বলেন যে মুসলমান না হইলেও খালি আমাদের দরবারে আসলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে কিভাবে ঠিক হলো? আর যারা বলেন যে ইসলাম আর অন্য ধর্ম সমান সমমর্যাদাওয়ালা, সেটা কিভাবে সহি? এতটুকু বিষয় যখন রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, তাহলে ধর্মের ক্ষেত্রে কোন রকমের ছাড় যে ইসলামে কোনো ক্রমেই নাই। আল্লাহ আবার কোরআন শরীফ আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালু মিনহু, ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম যারা গ্রহণ করবে পশ্চিম কালো আল্লাহ পাকের নিকট সেটা গ্রহণযোগ্য হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ইসলাম আসার পরে তো যেগুলো আসমানি ধর্ম না সেগুলোর তো প্রশ্নই উঠে না। যখন আসমানি ধর্ম পর্যন্ত সেখানে ইসলাম ব্যতীত যারা গ্রহণযোগ্য থাকে নাই, অন্য ধর্মে গ্রহণযোগ্য হবে কিভাবে? এজন্য মুসলিম দেশে ইসলামী দেশে সে যে কোনো বিধর্মীরা বসবাস করবে, তো নাগরিকত্বের কারণে তারা স্ব স্ব ধর্ম পালনের একদম কমপ্লিট সুযোগ সুবিধা ভোগ করবেন, এটা নিঃসন্দেহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ইন্নামা বাযালু আমওয়ালাহুম লিতাকুনা নাগরিকত্ব সূত্রে তারা এই দেশের যে সরকারি ভাবে নির্ধারিত ট্যাক্স ইত্যাদি পরিশোধ করে, এটার রেজাল্টে যে সুবিধা মুসলমানরা পায় সেই সুবিধা তাদেরকেও দিতে হবে। হ্যাঁ, যে তাদের ধন, তাদের সম্পদ, তাদের জীবন, তাদের পূর্ণ নিরাপত্তা বিধান রাষ্ট্র এবং জনগণের, মুসলিম জনগণের দায়িত্ব। এটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এতটুকু তো যথেষ্ট, কিন্তু ইসলাম আর অন্য ধর্মকে সমান বলা এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আমরাওয়ালু আমাদের সকলকে ইসলামের সুশীত ছায়া তলে জীবন যাপন এবং ইসলামের এই দৌলত দিয়া, এই অমূল্য সম্পদ নিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেন এবং সর্বশ্রেণীর মুসলমানকে ভাই ভাই হয়ে থাকার জন্য তৌফিক দান করেন। এই এই পৃথিবীতে, এই বিশ্বে এখনো মুসলমানরা কাদা ফেলা করি, অমুকরা অমুকরা কাফের, অমুকরা এইটা, অমুকরা সেটা। চট্টগ্রামের এক লোক ঢাকাতে থাকে, এই আপনার গুলিস্তান রমনা ভবনে, যদি আমি গেলে একদিন না, আমি এই সবজি, আমরা বলি সবজিয়া বা কি আলোচনি বলে, সবজি এই তো বলে, আর কিছু ভাইরা বলেন কোচ, যাই হোক এটা আমি সিলেটে গেছি, বলেন যে আপনি কি অমুক দলের? তো আমি বললাম যে তারা কি নামাজ পড়ে? বল হ্যাঁ, রোজা রাখে, হজ করে, কোরআন শরীফ মানে, কোরআনও মানে। তাহলে তারপরও তাদেরকে আপনারা এরকম বলেন কারণ কি? ওরা ভালো না আসলে। আমি বললাম যে ভাই, যে এই জমানা যখন নাকি শেষ জমানা, সারা দুনিয়ার কাফের ঐক্যবদ্ধ মুসলমানদেরকে মিটানোর জন্য, খতম করার জন্য, ধ্বংস করার জন্য এই পৃথিবীতে যেই, আপনি কোন ইহুদি কি বলবে আমি মুসলিম, কোন খ্রিস্টান বলবে আমি মুসলিম? মুসলমানদেরকে দেখলে যাদের গা দাঁড়া করে সারা দুনিয়া ব্যাপী, আজকে পত্রপত্র থেকে আপনারা দেখতেই থাকেন ঘটনাগুলি। হ্যাঁ, এমনকি অমুসলিম দুনিয়া শীর্ষ লেভেল নেতারা পর্যন্ত ইসলামের নাম নিয়ে তাদের গা জ্বালা ধরে, মুসলমান দেখলে গা জ্বালা ধরে, হিজাব দেখলে গা জ্বালা ধরে, এর থেকে আপনাদের আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই? আজকের এই বিশ্বে যে কোনো অপরাধ, যে কোনো অন্যায় করুক মুসলমান, যে বলবে আমি মুসলিম সে আমার ভাই, এই এই খবর আমরা কবে করব, এই আদর্শ আমরা কবে গ্রহণ করব? লোকটা কাজ করতেছিলেন অনেক বড় ধরনের একটা ফার্ম আছে, তার ওখানে হঠাৎ তিনি সব বাদ দিয়া স্থির দাঁড়ায় গেলেন। এইরকম কথা আমার জীবনে কেউ বলেনি, আপনার কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। ঠিক কথা বলছেন আপনি। আজকের বিশ্বে যে বলে আমি আল্লাহকে মানি, আমি কোরআন মানি, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানি, ভালোবাসি, সেই আমার ভাই, এবং এটা শুধু আমার বক্তৃতার গপ্প নামিয়া মিসকাত শরীফ, মিসকাতুল মাসাবি হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ 11 ভলিউমে আরবিতে, যার নাম মিরকাতুল মাফাতি, এর প্রথম খণ্ডে আমি পড়ছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ভালোবাসা, তোমার মা বাপ, তোমার সন্তানাদি, তোমার সারা বিশ্বের সকলের চেয়ে বেশি না হয় তোমার মধ্যে, যতক্ষণ পর্যন্ত তুমি মোমন হইতে পারো না। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারির মতো এত বিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ লিখছেন যে কোনো গুণাগার মুসলমানও নিজের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসে নিঃসন্দেহে আল্লাহ রাসূল। এটা আমি ওই কিতাবে দেখার পরে কোনো কোনো সময় মাজমার মধ্যে আমি মুসলমান ভাইদের জিজ্ঞেস করছি, কি ভাই আমরা আপনারা সকলে নিজের জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না? যার মুখে দাড়ি নাই, যে প্যান্ট ওয়ালা, সেও বলে নিঃসন্দেহে আমার জীবন থেকে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনাদের সন্তান থেকে বেশি ভালোবাসেন না? অবশ্যই। আপনার মা বাপ থেকে বেশি ভালোবাসেন না? অবশ্যই। প্রত্যেক মুসলমান এই কথা অন্তর অনুভব করে, আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার মা বাবার চেয়ে আমার রসুল আমার কাছে প্রিয়। প্রত্যেক মুসলমান এটা মনে করে, বাকি শয়তানের ঢোকায় ভুল ত্রুটি করে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার ইবলিস বলছিল কি, আপনার ইজ্জতের কথা করে কথাটা বলি, আপনার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওদেরকে নষ্ট ভ্রষ্ট গোমরা করে জাহান্নামে নেওয়ার সব রকম চেষ্টা আমি চালাবই চালাব। কি কথা বুঝেন নাই আপনারা? বুঝছেন না? বুঝেন নাই? ইবলিস এটা কসম করে বলছে, আপনার হে আল্লাহ আপনার ইজ্জতের কসম। উত্তরে মহান রব্বুল আলামিন এমন জবাব দিচ্ছেন, ওয়ারে পেয়ারা আল্লাহ, কি আমাদের মহান আল্লাহ, কি দয়াময়। তিনি বললেন, হে ইবলিস শুন তুই, ওয়াইজ্জতি আমার ইজ্জতের কসম, ওয়াজালালি আমার মহাপ্রতাপের কসম, ওয়ারতিফাই মাকানি আমার সুউচ্চ মর্তবার কসম, লা আজালু আগফিরু লাহুম আস্তাগফিরু, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। আর কোরআন শরীফের রব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে আমার জান্নাতে আসার পথ দুইটা, যারা একদম ফেরেশতা বান্দা ওরা জান্নাতে আসবে, যারা গুনাহগার বান্দা ফের মা তওবা করতে মাফ চাইছে ওরাও জান্নাতে আসবে। তুই ছাগাবি কেমনে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, কোন মুসলমানকে ঘৃণা করা হারাম, কোন মুসলমানকে তুচ্ছ নজরে দেখতে দেয়, সে আমার নজরে তার ভুল ডুল আছে পাঁচ দশটা, তাই না? একজনে দাড়ি রাখে নাই, এটা স্পষ্ট অপরাধ। কিন্তু আরেকজনে খুব ভালো মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, একদম মেসবাক, হাতর খুশবু, পাগড়ি এবং পাঁচত্ব নামাজ, অন্তরে হিংসা, অন্তরে অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরের ভিতরে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না শাস্তি ভোগের আগে। কি কথা বুঝেন না? কাজে একজনের অপরাধ দেখা যায় আরেকজনের অপরাধ দেখা যায় না, কিন্তু অপরাধী কি আমরা সকলে না? হযরত হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী ফারুকীর নিকট তার এক মুরিদ চিঠি লিখছেন, হযরতজি আমার মেয়ে আছে, বিয়ে দেওয়া দরকার। অনেক ছেলেরা আছে দাড়িওয়ালা, নামাজওয়ালা, ভালো মানুষ, পছন্দও লাগে, কিন্তু আমার মেয়েটা তো হাই ফাই ফ্যামিলি, ও ভালো খায়া বড় হচ্ছে, তো ওই ঘরে যদি দেই তো দিনদার ঘর তো হবে, কিন্তু সমস্যা কি, তো ওইরকম ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আমার মেয়ে এটা সহ্য করতে পারে কিনা, টিকতে পারে কিনা, আমি তাই টেনশনে থাকি, আমার টেনশন হয়। আর কিছু ছেলে পেলে আছে, ও নামাজ পড়ে, রোজা করে, মুসলমানই বটে, কিন্তু সমস্যা কি, দাড়ি নেই। ওই ঘরে গেলে আমার মেয়ে থাকবে বড় ভালোভাবে, কিন্তু দাড়িতে নাই, এটা তো আমি মানতে পারি না। কি কঠিন প্রশ্ন হযরত হাকিম উল উম্মত আসলে থানবীর নিকটে এই রূপ লিখতেন। হযরত থানবী কি উত্তর দিচ্ছেন আপনারা বলতে পারেন? মহারাজ থানবীর লিটারেচার যারা পড়েন নাই তারা কোথেকে বলবেন যে এই মানুষটা কি ছিলেন? হ্যাঁ, মুজাদ্দিদ এখন আমরা সবাই, ইমাম সাহেব মুজাদ্দিদ, মুয়াজ্জিন মুজাদ্দিদ, তাই না, বাবা মুজাদ্দিদ, দাদা মুজাদ্দিদ, আমরা পুরো খানদান মুজাদ্দিদ, এরকম হয় না এখন? আজকে অনেকে এরকম ঝামেলা করে, কেউ তো একদম সহ্য করতে পারে না যে এত খালি মুজাদ্দিদ না, আমি বড়, আমি নিজে ইমাম মাহদি, কারণ মুজাদ্দিদের সর্বোচ্চ পোস্ট না হলে আরাম লাগে না, এরকম হয়। আমার প্রিয় বন্ধুরা, আহা কি মানুষ ছিলেন এ আমাদের পূর্বসূরি ওলামা বুজুর্গানে দিন। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী থানভীর মতো এই মানুষটা উত্তর লিখে, এলিয়া তোমার মেয়ে ওই দিনদার নামাজি ওই ছেলেটা ওর দাড়ি না থাকা সত্ত্বেও ওর কাছে দিয়ে দেবে, আর ওর দাড়ির জন্য দোয়া করো। সমস্যা তো একটাই, অল্প সব সমস্যা, এই তুমি দোয়া করতে থাকো, যখন দিনদার ফ্যামিলির সংস্পর্শে আসবে, সে তো দাড়িকে ইসলাম বিরোধী জিনিস মনে করে না, দাড়ি না রেখে সে কষ্ট পায়, মনে মনে তার সরম, তাহলে আমি এখনো আগাইতে পারিনি, এটা রয়ে গেছে আমার। মুসলমান ইসলামের খেলাফ যেটুকু করে এটাকে নিজের মধ্যে শূন্যতাই মনে করে, এটা নিয়ে সে গর্ব কষ্টিকারও করতে পারে না, কারণ সে তো মুসলমান। অতএব তুমি তার ঘরে মেয়ে দিয়ে দাও, কারণ মেয়ে যদি এমন ঘরে যাও যে ঘরে ভালো মতো খাইতে পারলো না, থাকতে পারলো না, কাজাল ফকরাইয়া কোনা কুপরা, অনেক সময় অভাবের তাড়না মানুষকে কাফের পর্যন্ত বানায় দেয়। অনেক জায়গায় শোনা যায় না, এই যে আপনার খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা যেখানে এনজিওরা কি এক গরু দিয়ে কয়েকটা পয়সা দিয়ে একটা দোকান দিয়ে সে খ্রিস্টান বানাইয়া ফেলে, এই ঘটনা ঘটতেছে কিনা? কাজে কাজাল ফকরাইয়া কোনা কুপরান, অভাব অনটনের তীব্রতা, এর ক্ষেত্রে অনেক সময় এর রেজাল্টে পরিণামে অনেক সময় মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। তাহলে তোমার মেয়ের ওই ঘরের এই অভাব অনটন বা কমজোরি সহ্য করতে পারবে কিনা সে বলা যায় না, এজন্য তুমি ওই ঘরে বিয়ে দিয়ে দাও, বাকি সেতু দিয়ে মুসলমানের ঘর কমি আছে ঘাটতি আছে, দোয়া করো আল্লাহ সেটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্দা দিন ইউসুর, আল্লাহর দিন তো নিঃসন্দেহে একদম সহজ, আমরা নিজেরা নিজেরা মাথার থেকে বুদ্ধি বানায় কৌশল করে পরে তাকে কঠিন বানায় বলি, আমার রঙের মুসলমান না হলে ওই লোক মুসলমানই না, আমার রঙের দিনের খেদমত না হলে ওই লোকের দিনের খেদমত দিনের খেদমতই না। এক শ্রেণীর লোকেরা এরকম বাইর হয়ে গেছে, তারা মনে করে আমাদের ইসলামী খেদমত এটা একমাত্র ইসলামী খেদমত, যে ইসলামের যে কোনো বিভাগের খেদমত করে সেটাকে একমাত্র ইসলামী খেদমত মনে করে, আর কোনটা ইসলামী খেদমত না সে গুমরাহিতে আক্রান্ত। কারণ কোরআনের খেদমত খেদমত, কোরআন শুদ্ধ করার খেদমত ইসলামী খেদমত, কোরআনের হেফজ করা ইসলামী খেদমত, ফতোয়া দেওয়া ইসলামী খেদমত, বুখারী শরীফ পড়ানো ইসলামী খেদমত, মসজিদের ইমামত ইসলামী খেদমত, মসজিদের আজান ইসলামী খেদমত, লোকদেরকে নামাজে রাখা ইসলামী খেদমত, লোকদেরকে কলমা পড়ানো ইসলামী খেদমত, অমুসলিমদেরকে দিনের পথে রাখা ইসলামী খেদমত, যে যে শাখায় আছে সেটাকে ইসলামের খেদমত আল্লাহর অনুগ্রহ ক্রমে মনে করাচ্ছে, শুকরগুজারি করাচ্ছে, কৃতজ্ঞ হওয়াচ্ছে, মাথা মস্তক অবরোধ করাচ্ছে, কিন্তু সেটার কারণে দম্ভ গর্ব ঘুরিমা করলে এটা প্রমাণ যে তার কোন খেদমত আল্লাহর দরবারে কবুলযোগ্য আদৌ না, কারণ সে অহংকারে লিপ্ত হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি সর্বশেষ এক দুইটা আমলের কথা বলে আমার কথা আজকে এখানে সমাপ্ত করতে চাই। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, আমার কাছে এমন কথা শুনবে না আপনারা, বললো যে এগুলি কি এতদিন পরে কেন বলে, আগের থেকে আমাদের জানা গেল না। এক সাহাবি বুখারী শরীফের হাদিস এটা, যেটা এখন বলতে চাই, এক সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর পূর্বে তিনি একটু অসুস্থ হয়ে গেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন এবং বললেন যে সাক্ষাৎ করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য গেছেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ওয়ারিশ নাই, একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তানাদি নাই, এমনি স্ত্রী তো আসেনি। বললো যে আমার সন্তানাদির মধ্যে ওয়ারিশ মধ্যে একে আমার মেয়েই আছে, তা ওর জন্য আর লাগবে কতটুকু, তো আমি চাই কি আমার ধন সম্পদ যা আছে না পুরাটা 2/3 আমি দান করে দিতে চাই, আপনি কি বলেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা যদি এই যুগের মৌলবী আমরা কি হইতাম, আমরা কি বলতাম যে আমাদের মাদ্রাসায় এটা লিখে দিয়েছেন আপনি, যে চমৎকার সুযোগ দিতেছেন, কি কথা বুঝেন না, যে আমাদের এখানে মাদ্রাসার দরকার, এখানে একটা বড় মাদ্রাসা করবো, ঠিক আছে আপনি আল্লাহর নামে লিখে দিয়ে যান, বড় ভালো মানুষ আপনি, আল্লাহ আপনাকে যে জান্নাতুল ফেরদাউসে সবচেয়ে বড়টা দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন না, এটা হবে না, এটা করতে পারবো 2/3 না। সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি তাহলে অর্ধেক সলুস, 2/3 না, অর্ধেক, অর্ধেকটা না, এটাও না, সলুস, অসলুস, অসলুস কাসি অফি রিওয়ায়াত কাবীর, তুমি 3 ভাগের 1 ভাগ তুমি দান করে দাও, আর বাকি 2 ভাগ তোমার ওয়ার, তোমার মেয়ে এবং তোমার স্ত্রী আছে তাদের জন্য রেখে দাও। এবং তিনি এরপরে ব্যাখ্যা দিলেন, শোনো শোনো, তোমার যা সম্পদ থাকবে এটা যেখানে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করবা প্রত্যেকটাকে দান করার সব প্রত্যেকটাকে তোমার মর্তবা পাবে দাঁড়াবে যে কোনো আমল করবা মা বাপকে খাওয়াইলা আত্মীয়কে দিলা স্ত্রীকে একটা লোক মাও দিলা যাই করলা সন্তানের জন্য করলা সবটাতে তোমার মর্তবা বাড়তে থাকবে নেকি বাড়তে থাকবে শুনতেছেন প্রিয় বন্ধুরা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্নাকা আনতাযরা যুরিয়াতাকা আগনিয়া খায়রুল্লাকা ওখানে বুখারী শরীফের লাকা শব্দ নেই এটা অন্য হাদিসে আছে খায়রুন আনতাযরাহুম খায়রুন মিন আনতাযরাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস তুমি তোমার সন্তানকে ধন সম্পদ ওয়ালা বানায় রেখে গেলা এটা উত্তম ওই অবস্থা থেকে যে তুমি এইভাবে রেখে গেছো সে তোমার পরে তোমার মৃত্যুর পরে লোকদের কাছে হাত পাততে বাধ্য হয় না শুনতেছেন প্রিয় বন্ধুরা ইসলাম এই শিক্ষা দেয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ওই সকল ভাইরা যারা কোনো ভালো চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন ক্ষেত খামার করেন দোকানপাট করেন এগুলো কোনো সুন্নতের খেলাফ না দিনের খেলাফ না অনেকে মনে করে আমি আমি শয়তান রে দুনিয়া নিয়ে বলি এটা কিসের শয়তান কারণ যেখানে রসুল্লাহ সাল্লাম বলছেন কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা আল্লাহর ফরজ আদায়ের পর হালাল উপর জন্য তোমার উপর ফরজ আমার দাদা পীর মুহিউদ্দিন মাওলানা সাহেব রনসা রহমতুল্লাহ যিনি বড় আলেমও ছিলেন আবার শেখরজিৎ মাওলানা জাকারিয়া রহমুল্লাহ ছাত্র ছিলেন হাকিম উল উম্মত মাওলানা আসাদ আলী খান রহমুল্লাহ খলিফা ছিলেন তিনি বলছেন ফারসি বয়ানের উর্দু বয়ানের আমি অনুবাদ করছি আমি তার ইন্টারপ্রেটার ছিলাম বাংলাদেশে ঢাকাতে যেখানে বয়ান হতো আলহামদুলিল্লাহ আমি সেটার অনুবাদ করতাম অধিকাংশ সময় তো তিনি বললেন যে দেখো ভাই একজনে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বা নফল নামাজ পড়তেছে না এটা কি ফরজ না নফল আর একটা লোক রাস্তা দিয়ে যাওয়ার বলে লাগবে বাদাম লাগবে সিম লাগবে গোলালু বলে যে তোমরা বলো তো কোনটা সব বেশি তিনি বললেন যে দেখো এই তুমি লোকটা এই কয়েকজনে মিলে মসজিদে যে আমল গুলো করতেছে জিকির সুবহানাল্লাহ বা নফল নামাজ এটা হলো নফল আমল আর ওর যে রাস্তায় ডাক দেওয়া এটা হলো ফরজ আমল কারণ আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ইবাদতের পর হালাল উপার্জন ফরজ ওই লোকে একবার লাগবে বাদাম বলার কারণে প্রতিবার লাগবে বাদাম বলার কারণে ফরজ আমলের দেখি অর্জন হয় নূর অর্জন হয় আর এই লোক সুবহানাল্লাহ বা নফল করতেছে এর কারণে নফলের ফরজ অর্জন হয় আর হাদিসে কুদসি রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যে ফরজ আমলের দ্বারা যতটা আমার নৈকট্য অর্জন করে নফলের দ্বারা কোশ্চেনে কালোটা করতে পারে না ফরজের দ্বারা নূর নৈকট্য নিকি সবচেয়ে বেশি অর্জন হয় এজন্য আমার প্রিয় বন্ধুরা নবী রসুলগণ নিজের হাতে অনেকেই কামাই করছেন নবী রসুলগণ নিজের হাতে কামাই করতেন হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজের হাতে কামাই করতেন নিজের হাতে উপার্জন করতেন সাহাবায়ে কেরাম নিজের হাতে উপার্জন করতেন এরকম অনেকেই ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরআন শরীফে রব্বুল আলামিন বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল বাইনান দিকিল্লাহ আমার দ্বারা বিশিষ্ট খাস বান্দা আমার দ্বারা হয়ে যায় কোনো ব্যবসা কোনো বাণিজ্য কোনো বেতা কিনা কোন লেনদেন তাদেরকে আমি আল্লাহ থেকে সরাইতে পারি দূরে সরাইতে পারি না এখানে এই কথা বলেন না আমার দ্বারা হয় ওরা ব্যবসায়ী করে না আমার দ্বারা হয় ওরা ব্যবসা কিনাও করে না দোকানপাট করে না অফিস আদালতি করে না রসুল সাল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম অফিস আদালত করছেন ব্যবসা বাণিজ্য করছেন দোকানপাট করছেন এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনের সঙ্গে বন্ধুত্ব করছেন ভাই রসুল সাল্লাহ আলাইহি দরবারে একদিন তুই যাবি একদিন আমি যাব আমি থাকবো এখানে তো তুই যাবি আমি এখানে এই খ্যাত আমার এগুলো হাই ইনকামের বিষয়গুলো আমি গুছাব হ্যাঁ আমি যাব তুমি আবার এগুলো দেখবা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মানুষ তিনি পর্যন্ত এই কাজটা করছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা তাতে ইসলামে এটা প্রমাণিত হলো ইসলামে দুনিয়ার লাইনের কাজকর্ম করা যেটা জাগতিক প্রয়োজন মেটানোর জন্য করা হয় এটা আদৌ নিষেধ না এটা দুনিয়াদারি না বরং এটার পরকালকে হেফাজত করার জন্য এটা দরকার এটা জরুরি বিষয় আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে কবুল করেন আমাদের সকলকে নেক আমলের জিন্দেগি দেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের নূরে আল্লাহ তালা আমাদের জীবনকে আলোকিত করেন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম আমার ইচ্ছা ছিল না এত লম্বা কথা বলার এত বিষয় এতগুলো কথা বলার কিন্তু শুরুতে আমার ভূমিকাটাই হয়ে গেছে বেশি লম্বা এখন সকলে দোয়া করে আন্দর কিল্লা তো এখানে আসা কি আরে ওয়াজ করা, আন্দর কিল্লা ওরা যদি ওয়াজ দিছে আন্দর কিল্লা মসজিদ ভাই আমাদের প্রফেসর নাইম বলতেছেন শাহী মসজিদে শাহী ওয়াজ। দোয়া করেন সকালে না ইমাম সাহেব কই গেলেন, দোয়া করি না الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كن خير لكل مسلم ومسلمة ربنا آتنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا ربنا اعنا بالعلم وزينا بالعلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم انت خير الراحمين اللهم سبحانك আমাদের সকলকে সুখময় শান্তিময় জীবন দান করেন, আমাদের এলম দান করেন, আমল দান করেন, সুস্থ সুন্দর নিরাপদ জিন্দগি আমাদের সকলকে নসিব করেন, নূরওয়ালা অন্তর নূরওয়ালা জীবন আপনি আমাদেরকে দান করেন, সত্যদাতা গ্রহণ করার তৌফিক দেন, অসত্যদাতা পরিহার করার তৌফিক দেন, ঈমানকে আমাদের অন্তরে সুপ্রতিষ্ঠিত ঈমানকে আমাদের অন্তরে সবচেয়ে প্রিয় জিনিস বানিয়ে দেন, গুনাহ এবং নাফরমানি যা সেগুলোকে ঘৃণিত ঘৃণা করার তৌফিক আমাদেরকে দান করেন, সেগুলোকে আমাদের অন্তরে আমাদের নজরে চরম থেকে চরম ভীতিত বস্তু বানিয়ে দেন, আল্লাহ আপনার ভালোবাসা আমাদের অন্তরে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, ইসলামকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন, ইসলামকে ইসলামের সঠিক উৎস থেকে নেওয়ার আমাদের তৌফিক দান করেন, ইসলামের যে সকল ভুল ব্যাখ্যা ভুল উৎস সেগুলোকে পরিহার করার আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে তৌফিক দান করেন, কোরআনের আলোতে আমাদের অন্তর জীবনকে আলোকিত করেন, সুন্নার আলোতে আমাদের অন্তর জীবনকে আলোকিত করেন, যার মজাবি যে সত্য সঠিক এটা বিশ্বের মুসলমানদেরকে হে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, যারা মজাবের বিরুদ্ধে কথা বলেন তারা নিজেদের যেন সংযত করেন সেই তৌফিক তাদের যেন সেই করেন, সব মুসলমানদেরকে আল্লাহ আপোষে ভাই ভাই হিসাবে থাকার জন্য আপনি কবুল করেন, মুসলমানরা যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি হানাহানি থেকে বিরত হয় হে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, বিশ্বের যে কোনো যে কোনো প্রান্তে কোনো মুসলমান ভাই বোন দুঃখে আছেন কষ্টে আছেন সকলের দুঃখ কষ্ট আপনি দূর করেন, সকলকে সুখময় শান্তিময় জীবন দান করেন, সকলের অভাব অনটন আপনি দূর করেন, আল্লাহ সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকল মুসলিমের ঘরকে শান্তির ঘর নূরের ঘর আলোকযুক্ত ঘর এবং নিরাপদ ঘর হিসাবে আপনি কবুল ফরমান, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান ভাই বোনেরা অন্যদের দ্বারা শত্রুর দ্বারা বিধর্মীদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত আমাদের ভাই বোনদের প্রতি আপনি দয়া করেন, আমরা তাদের সেবা করতে পারিনি খেদমত করতে পারিনি আমাদেরকে মাফ করেন, আল্লাহ নির্যাতিত মজলুম মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ আপনি শান্তি সম্মান আরামের সাথে নিরাপদভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দেন, শত্রুদের অন্তরে তাদের প্রতি মহব্বত ছেড়ে দেন, তাদের তাদের আবাসভূমিকে তাদের জন্য আপনি আল্লাহ নিরাপদ বানায় দেন, তাদের আবাসভূমিকে তাদের ঠিকানাকে তাদের জন্য নিরাপদ বানায় দেন, যাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম ঘর বাড়ি আপনি তাদেরকে দান করেন, তার চেয়ে উত্তম ঘর বাড়ি তাদেরকে দান করেন, তার চেয়ে উত্তম ঘর বাড়ি তাদেরকে দান করেন, তার চেয়ে উত্তম বাঁচার সম্বল তাদেরকে আপনি নসিব করেন, আল্লাহ মুসলমানদেরকে এক এবং ন্যায় হওয়ার তৌফিক দান করেন, আপসে ভ্রাতৃত্ব বোধ আমাদের ভিতরে তীব্রভাবে জাগ্রত করে দেন, ঈমানকে ইসলামকে কোরআনকে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করেন, যার মধ্যে দিন আছে ইসলাম আছে তার প্রতি কোমল হওয়ার নরম হওয়ার দয়াত্র হওয়ার এবং ভালো ব্যবহারকারী হওয়ার আমাদের সকলকে তৌফিক দেন, আজকের এই মজলিস মাহফিলের যে সকল ভাইয়েরা উদ্যোক্তা আয়োজক ব্যবস্থাপক এবং এতে এতে যে কোনোভাবে সহায়তাকারী এবং এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের মাফ করেন, সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, সকলের সব নেক আরজু পুরা করেন, বৃহত্তর চট্টগ্রামের সব মুসলমান ভাই বোনদের জীবনকে সুন্দর করেন, পুরিত করেন, শান্তিময় করেন, সম্মানিত করেন, সম্মানের উচ্চ আসন আমাদের সকলকে দান করেন, করেন। দুনিয়াতে আল্লাহ, দুনিয়া আপনার হাতে, আখেরাত আপনার হাতে, দু জাহানের মালিক, দু জাহান আমাদের কামিয়াব বানায় দেন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলা কি কবুল করে। আলহামদুলিল্লাহ জান মুসলিম আল্লাহ, এই মসজিদের যারা পরিচালক মন্ডলী, সহায়তাকারী মুসলিমবৃন্দ, ইমাম মুয়াজ্জিন এবং খতিব এবং সহায়তাকারী সকলকে আল্লাহ কবুল করেন। এই মসজিদকে হেদায়েতের মার্কাজ, সুন্নতের মার্কাজ, নূরের মার্কাজ, আপনার ভালোবাসার মার্কাজ হিসাবে কবুল ফরমান। আল্লাহ মেহরবান মালিক, বিশ্বের প্রতিটি দিন প্রতিষ্ঠান দিন মাদ্রাসা দিন মার্কাজকে খালেদ ভাবে আপনার জন্য কবুল করেন। প্রতিটি মার্কাজকে নূরের মার্কাজ, খালেদ দিনের মার্কাজ রূপে কবুল করেন। যারা যেখানে দিনের খেদমতে মজগুল, সকলকে আপনি সাহায্য করেন, বলিষ্ঠ করেন, মদত পুষ্ট করেন, এবং সমস্ত দিনের কাজের খেলাফ যারা তাদেরকে ভুল দান করেন, হেদায়ত দান করেন, আমাদের জীবনকে সুন্দর করেন, আমাদের সকল পেশানি দূর করে দেন, সম্মানের সাথে মাতার তৌফিক দান করেন। এই সূত্রে শত্রুদের সকল চক্রান্তকে আপনি লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর জীবন দেন, নূর ভরা জীবন দেন, আপনার সন্তুষ্টি আমাদের জন্য মঞ্জুর করেন। দু জাহানের মালিক, দু জাহানে আপনি আমাদেরকে সফল কাম বানায় দেন। তমাম দোয়া মোনাজাতকে সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীয়িন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। হে আল্লাহ, ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
الحمدلله আল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে হলো তোলা দামান বারকাতুমের মূল্যবান বয়ান আমাদের শোনার তৌফিক হলো।
বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715 8018 69 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।